exclusively on FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself.
প্রচন্ড হতাশা নিয়ে কিছু শ্রোতা আমাকে শুনতে বসেছেন, আর বাকিদের হয়তো আমাকে শুনতে বা অ্যাকচুয়ালি কোনো কিছু শুনতে আর ইচ্ছা করছে না। তারপরেও যে কজন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আর একটু আগে নিদাহাস ট্রফি ফাইনালে আরো একবার বাংলাদেশ শেষ বল পর্যন্ত চেষ্টা করে তারপরে হেরে গেল। যাই হোক, খেলায় হার জিত থাকবেই, এবং এই হার জিত থাকবেই কথাটা আমরা বারবার হেরে যাবার পরেই বলি, জেতার পরে আমরা সহজে এটা কথাটা বলি না, আমরা বলি যে খেলায় তো জিততেই হবে, এই ধরনের কিছু ব্যাপার আর কি। যাই হোক, সেটা মূল ব্যাপার না, মূল ব্যাপার হচ্ছে যে আপনারা কি বলবেন আজকে, তাই না? আজকে নিশ্চয়ই মনটা অনেক বেশি খারাপ, ইচ্ছাই করবে না কিছু বলতে। তারপরেও বলছি যে আমাদের এই অনুষ্ঠানটা একসময় আমাদের এখানে অপরাধীরা আসতো এবং আসতো তাদের কথাগুলো বলতে, তাদের অপরাধগুলো প্রচার করতে, প্রকাশ করতে যে আমি এভাবে এভাবে এই এই অপরাধ করেছি এবং তার বদলে এই মুহূর্তে আমি এই এই অবস্থান অনুভব করছি, এভাবে এভাবে অনুভব করছি, ফিল করছি। কিন্তু সেটাকে আমরা বদলে দিয়েছি যে অপরাধীরা তাদের পরিণতি পাওয়ার পরে যেখানে গিয়ে তারা পরিণতিটা পায়, যেখানে গিয়ে তারা কষ্টটার মধ্যে পড়ে বা ভুলটা বুঝতে পারে, সেখানে যাবার পরে আসলে বুঝতে পেরে খুব একটা লাভ হয় না। তাই আমাদের প্রয়াসটা একটু নতুন, আমাদের চেষ্টাটা একটু নতুন, আমাদের ইচ্ছা যে আপনারা আপনাদের সূক্ষ্ম ভুলগুলো, যে ভুলগুলো আপনারা নিজের কাছে স্বীকার করেননি, সেই ভুলগুলো আমাদেরকে বলবেন, সেই ভুলগুলো আমাদেরকে জানাবেন, সেই ভুলগুলো নিজের কাছে স্বীকার করার চেষ্টা করবেন, সবার কাছে স্বীকার করার মাধ্যমে। এবং তা থেকে আপনার এই উপলব্ধি থেকে যদি কেউ একজন বুঝতে পারে যে তার কখন কোন অবস্থাটায় ক্ষমা চাওয়া উচিত ছিল বা কোন সময়টাতে সে ক্ষমা চায়নি বা কোন অপরাধটা করেছিল সে, যেটা সে নিজের মাঝে লুকিয়ে রেখেছে, এই জিনিসটা যদি আপনি কাউকে উপলব্ধি দিতে পারেন তাহলে হয়তো আপনার অপরাধের ভার একটু হলেও কমবে, হয়তো নিজেকে ক্ষমা করার সুযোগ আর একটু বেশি পাবেন। সেই অবস্থানটা তৈরি করতেই, সেই প্ল্যাটফর্মটা তৈরি করতেই যাহা বলিব সত্য বলিবর মঞ্চ রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে আপনাকে আরো একবার স্বাগতম জানাচ্ছি এবং আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি নিজেকে ক্ষমা করার। আর যদি ক্ষমা করতে চান, সবার মাঝখানে যদি বলতে চান, আমি আপনাকে ফোন করব, আপনার আমাকে কল করতে হবে না। তবে আমি আপনাকে কল করব কখন, যখন আপনার SMS পড়ে বা আপনার ফেসবুকের শেয়ারটা পড়ে আমার মনে হবে যে হ্যাঁ, এই মানুষটা ক্ষমা চাইতে চায়, সে কারো ব্যাপারে কমপ্লেইন করতে চায় না, সে কারো ব্যাপারে বা চায় না যে কেউ তার কাছে ক্ষমা চাক, সে নিজেই তার অপরাধের ক্ষমা প্রার্থনা করতে চায়। কার কাছে? বেশিরভাগটাই, অর্থাৎ আমি যদি বলি 70% নিজের কাছে এবং সবার মাঝখানে সেটা স্বীকার করে 30% আপনার আমার কাছে, সবার কাছে, প্রত্যেকটা শ্রোতার কাছে, প্রত্যেকটা শ্রোতার কাছে বা সবার কাছে, সবার সামনে উন্মুক্ত হয়ে যাওয়ার এই ব্যাপারটা কেন, কেন আমাকে নিজেকে ক্ষমা করতে হলে সবার সামনে বলতে হবে, তার একটাই কারণ, যতক্ষণ পর্যন্ত আমরা অপরাধগুলো নিজেরা জানি, আমাদের অপরাধ যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা জানি ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে একটা চিন্তাভাবনা থাকে যে আমি বাইরে আসলে কেমন সেটা হয়তো কারো জানার প্রয়োজন নেই বা কেউ জানে না, তাই থাক আমার অপরাধটা আমার ভিতরেই থাকুক, এবং এই কারণে অপরাধটাও চলতে থাকে। কিন্তু একবার যদি আপনি প্রকাশ করেন, সবাই যদি জানে, আপনি যদি নিজের কাছে প্রকাশ করেন যে হ্যাঁ আমি অপরাধী, তারপর থেকে কিন্তু কাজটা করতে আপনার আগে অপরাধ বোধ হবে, তারপরে হয়তো আপনি তারপরে অপরাধের দিকে এগিয়ে যাবেন কিংবা যাবেন না। তো আপনার অপরাধ করার আগেই যাতে আপনার অপরাধ বোধটা জেগে ওঠে, তাই এই অনুষ্ঠান। গত পর্বে আমাদেরকে তারেক ভাই নামে একজন ফোন দিয়েছিলেন, SMS করেছিলেন, সে তার কাজের ছেলেকে, বাসার কাজের ছেলেকে মারপিট করত শুধুমাত্র ফ্রাস্ট্রেশন থেকে, ডিপ্রেশন থেকে। খুব তার বাবা যখন তাকে অতিরিক্ত পর্যায়ে শাসন করত, সেই শাসন সে নিতে পারত না, তার সাধারণ চলাফেরাটা হচ্ছিল না, অতিরিক্ত বাধা ধরার মধ্যে তার জীবনটা আটকে গিয়েছিল, সেই কারণে সে সেই জেদ তুলত, বলা যায় যে সেই চিন্তাটা করত তার কাজের ছেলের উপর দিয়ে সে তার সেই রাগটা ছেড়ে দিত। যার যেখানে ক্ষমতা সে সেখানেই তার ক্ষমতা প্রকাশ করত আর কি। কিন্তু ক্ষমতা অনুযায়ী যদি আমরা প্রকাশ করতে যাই তাহলে তো খুব সমস্যা, তাহলে তো আমাদের ওপরে যারা নিজেদের ক্ষমতাটাকে অপব্যবহার করে, আমাদেরকে যারা নির্যাতন করে, তাদের ক্ষেত্রে তাহলে কি হবে? তারাও তো তাহলে ঠিকই করছে, আপনি যা করছেন তারাও বড় আকারে তাই করছে, তাই না? তো প্রথমে নিজের অপরাধটা স্বীকার করা খুব প্রয়োজন। নিজের অপরাধটা আমরা যখন নিজের কাছে এবং সবার সামনে স্বীকার করি, তখন সেই অপরাধটা পরবর্তীতে করতে খুব খারাপ লাগে। অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের মা বাবার সাথে অনেক রকম খারাপ আচরণ করি, অনেক খারাপ আচরণ করি। এমনও সন্তান পেয়েছি যে ড্রাগস নেবে, তার টাকার প্রয়োজন, তাই হয়তো বাবা মার গায়ে হাত তুলছে। তো এই হাত তোলাটাই কি শুধু অপরাধ? শুধু এই ড্রাগসের কারণে বাবা মায়ের কাছে হাত তোলাটাই কি অপরাধ? আমরা যখন বাবা মায়ের অবস্থানটা না বুঝে, তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা না বুঝে, তাদের অর্থনৈতিক সচ্ছলতা না বুঝে একটা কিছু চেয়ে বসি এবং সেই চাওয়া থেকে আমরা তাদের সাথে বেয়াদবি করি, জিনিসটা না পাওয়া পর্যন্ত আমাকে দিতেই হবে, এই ধরনের আবদার করি, তখন কিন্তু আমরা বাবা মাকে অন্যরকম ভাবে মানসিক নির্যাতন করছি, টর্চার করছি, আর সেই টর্চারের জন্য আপনি দায়ী। তো আপনার যদি এমনও মনে হয় যে আপনি আপনার মায়ের সাথে কোনো অপরাধ করেছেন, সেটাও আপনি চাইলে আমাকে জানাতে পারেন। তবে হ্যাঁ, সেটা আপনার ভেতর থেকে বুঝতে পারতে হবে, কারণ অবশ্যই আপনার সাথে কথা বলার আগে, অন এয়ারে কথা বলার আগে আমি অফ এয়ারে কথা বলে নেব, এবং সেখান থেকে যদি আমার মনে হয় যে আপনি আসলেই সবার সামনে স্বীকার করে আজকে থেকে সেই অপরাধ থেকে দূরে থাকবেন, সেই ক্ষেত্রে আপনার সাথে আমার আলোচনাটা কন্টিনিউ হবে কিংবা হবে না। অনেকে অনেক রকম সমস্যার কথা বলে যে আমার সাথে এটা হচ্ছে সেটা হচ্ছে, তো আপনি চাইলে এটাও আমার সাথে শেয়ার করতে পারেন যে আমি একটা মানুষের সাথে এই ব্যবহারটা করি, কারণ এই ব্যবহারটা না করলে তার অন্য ব্যবহারটা খারাপ থাকে, তাই না? অনেক কিছু নিয়েই কিন্তু এই ধরনের বিতর্ক হয়, তাই এই ধরনের বিতর্কের মধ্যেও আপনি আসতে পারেন যে সেই ক্ষেত্রে আমারটা কি অপরাধ হবে কি হবে না। তো আপনাদেরকে সেটা বলতে চাই যে এই যে কয়েকদিন আগেও একটা খুব সেন্সিটিভ ইস্যু চারিদিকে উঠে আসলো, অন্যরকম একটা ব্যাপার, যে যখন প্রতিবাদ করল শাকিব আল হাসান, সে ক্ষমাও চেয়েছে সেটার জন্য, পরবর্তীতে প্রতিবাদ করার পরে অনেকেই বলেছে যে এটা ক্রিকেটের মাঠে সভ্য একটা খেলায়, ইন দ্য মোস্ট সিভিলাইজড গেম অব দ্য ওয়ার্ল্ড, এটা কোনো সভ্য আচরণ ছিল না, শাকিব আল হাসানের আচরণটা সভ্য ছিল না। কিন্তু আমার কথা হচ্ছে যে নো বল হওয়ার পরেও নো বল না দেওয়াটা, সেটা কি আম্পায়ারের সভ্য আচরণ ছিল? যদি না থেকে না হয়, যদি সেটা সভ্য আচরণ না হয়, তাহলে সভ্য আচরণ দিয়ে অসভ্য আচরণকে কিভাবে দমানো সম্ভব, এটা জানতে চাই। আপনাদের কাছেই হয়তো এর চেয়ে অনেক বেশি বড় চিন্তা ভাবনা আছে, আপনারা হয়তো বলতে পারবেন যে কেন এটা অসভ্য আচরণ কিংবা কেন এটা সভ্য আচরণ। তো যাই হোক, কিভাবে বলবেন না বলবেন সেটা একটু বলে দিই। আপনার মোবাইলের মেসেজ অপশনে যাবেন, টাইপ করবেন ABC স্পেস দিয়ে, যদি আপনারা আপনার নাম লিখতে ইচ্ছে না করে তাহলে আপনি নাম প্রকাশ না করলেন, নাম প্রকাশ না করে আপনি লিখতে পারেন আপনার অপরাধ, এবং আপনার অপরাধ দেখে যদি আমার মনে হয় যে না, আপনার সাথে ফোন করে কথা বলা যায়, আপনার অপরাধটাকে আরো ডিটেইলসে শোনা যায়, সেই ক্ষেত্রে আমি অবশ্যই আপনাকে ফোন দেব। ও, এই ক্ষেত্রে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আপনার মেসেজটা লিখে সাথে আপনার নাম্বারটা অবশ্যই লিখবেন, আপনার মেসেজটা লিখে সাথে আপনার নাম্বারটা অবশ্যই লিখবেন, ABC স্পেস দিয়ে আপনার নাম্বার, স্পেস দিয়ে চাইলে আপনার নাম, না চাইলে নাই, লিখে তারপরে আপনার অপরাধগুলো লিখবেন, লিখে পাঠিয়ে দেবেন 2221 এই নাম্বারে। আর এবার আসি ফেসবুকে, facebook.com/abcradiofm89.2 এই পেজে যদি আপনি যান তাহলে আপনি যাহা বলিব সত্য বলিবর পোস্ট পেয়ে যাবেন, এবং সেই পোস্ট আপনি চাইলে শেয়ার করে সেখানে আপনি লিখতে পারেন যে আপনার মনে হয় যে এই মানুষটার সবার সামনে ক্ষমা চাওয়া উচিত। আপনি চাইলে তার নাম প্রকাশ না করেও লিখতে পারেন, এভাবেও লিখতে পারেন যে এই মানুষটা এই এই কাজ করেছে, কিন্তু আমার মনে হয় না সে কোনোদিনও আপনার অনুষ্ঠানে ফোন করে ক্ষমা চাবে, কারণ সত্যিকারে যারা অপরাধ প্রবণতা যাদের মনের মধ্যে থাকে তারা কিন্তু ওভাবে ক্ষমা চাওয়া তো দূরের কথা, নিজের অপরাধটা প্রথমত স্বীকার করতেই চায় না। আপনি যদি একবার আপনার অপরাধ স্বীকার করতে পারেন নিজের কাছে, তাহলে আপনার মধ্যেই কিছুটা বাধা সৃষ্টি হবে অন্য কেউ বাধা দেওয়ার আগেই। তাই বলছি যে যদি এমন কাউ আপনার নজরে থাকে যার ব্যাপারটা আপনার কাছে অপরাধ মনে হচ্ছে, তাহলে আপনি বলতে পারেন। যেমন অনেক অনেক অনেক, একটু আগে বাবা মার কথা যেমন বললাম, অনেক সন্তানও আছে এমন যাদের মনে হয় যে আমার সাথে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, সেই ক্ষেত্রে এই শাসন করাটাকে, অতিরিক্ত শাসন করাটা বা যথেষ্ট শাসন করাটা বা একেবারেই শাসন না করাটা আপনার কাছে যদি অপরাধ মনে হয় সেটাও আপনি লিখতে পারেন। আমরা নিজেরা কত রকম অপরাধের সাথে যুক্ত, আমরা অনেক রকম অপরাধ করি, সেটা হয়তো সামাজিক অপরাধ বা ছোট অপরাধ বলি, এই জন্য আমাদের ক্ষেত্রে সেটা বোঝা যায় না বা ঠিক ধর্তব্য হয় না, কিন্তু সব ক্ষেত্রে এটা সত্যি। যেমন ধরুন, সেদিন আমি আসছিলাম বাসা থেকে অফিসে, তো সিএনজিতে আমি বসাছিলাম, সিএনজিতে বসে দেখলাম পাশের গাড়িতে একটা লোক, গাড়ির নাম্বারটাও আমার মনে আছে কিন্তু আমি সেটা সামনে বললাম না, একটা লোক খুব বিচ্ছিরিভাবে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, পিছনে খুব বিচ্ছিরিভাবে একটা মেয়েকে সে মারছে। আমার চেষ্টা ছিল থামানোর কিন্তু গাড়ির সাথে সিএনজি পেরে ওঠে না, এ কারণে আমি কিছু করতেও পারিনি, সেটাও অপরাধ। এরকম কেউ যদি থাকেন যে এই কাজটা করে খুব গর্ববোধ করছেন যে আপনি একজনকে, একজন মানুষকে বলবো, আপনি একজন মানুষ যার শক্তি আপনার চেয়ে কম, তার গায়ে হাত তুলে যদি আপনার মধ্যে খুব বিশাল বড় পুরুষবোধ জেগে উঠে থাকে, তাহলে আমি বলবো যে আমি লজ্জিত, আপনি আসলেই পুরুষ মানুষ হতে পারেননি। পুরুষ মানুষ কখনো নিজের সমশক্তিমান কাউকে ছাড়া আঘাত করে না, কখনোই আঘাত করে না। নিজের চেয়ে বেশি শক্তি এমন কাউকে আঘাত করতে পারে যখন তার সাহসের চূড়ান্ত পর্যায়ে চলে যায়, এবং সেটা কখনো যার শক্তি, শারীরিক শক্তি আপনার চেয়ে কম, তার উপরে কখনো বর্তায় না, সেটা তার উপর দিয়ে কখনো সে শো করে না, শো করে একমাত্র তারাই। তো যাই হোক, এছাড়াও আরো অনেক রকম অনেক অপরাধের ব্যাপার আছে, আমরা যে অপরাধগুলো করি কিন্তু স্বীকার করি না, তো সেগুলো নিয়েও কথা হবে। তবে তার আগে একটা বিরতি নেব, বিরতির পরে আবারও ফিরে আসবো আমি আপনাদের সাথে কথা বলতে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন এবিসি রেডিও FM 89.2, আর হ্যাঁ বুঝে SMS পাঠাতে থাকুন 2221 এই নাম্বারে। বিরতির পরে ফিরে আসছি আবারও।
Royal Tiger Twig presents Jaha Bolibo Shatya Bolibo Recharge Yourself. Royal Tiger Twig presents Jaha Bolibo Shatya Bolibo Recharge Yourself.
আরো একবার সবাইকে স্বাগতম, শুনছেন এবিসি রেডিও FM 89.2, চলছে রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস যাহা বলিবো সত্য বলিবো। আর এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে আমি রেহান আছি, আপনি চান আর না চান রাত একটা পর্যন্ত আমি থাকবই, আপনার সুবিধার জন্য হোক আর আপনার গা জ্বালানোর জন্য হোক, এটাই আমার স্বভাব। যাই হোক, আমার এই বাজে স্বভাব কোনোদিনও যাবে না, আর যাক সেটা চাইও না, তবে এতটুকু বলতে পারি আমার কিছু ভালো স্বভাব আছে। যেমন একটা কথা বলি সবাইকে, রিয়েল লিসনার্স, উইন্টার শেষ মানে সুখের দিনও শেষ, আবার সেই গরম, সেই অস্বস্তি, ডিহাইড্রেটেড সিচুয়েশন, বাট ওই যে বলছিলাম আমার কিন্তু কোনো প্রবলেম নেই, কোনো টেনশন নেই, সামারেও আমি থাকবো পালপি ফুর্তিতে, কারণ অফিস বলেন আর বাসা, আমার সাথে অলওয়েজ থাকে অরেঞ্জি, বাংলাদেশের প্রথম রিয়েল পালপি ফুর্তিতে ফিজি অরেঞ্জ ড্রিঙ্ক। ট্রাস্ট মি, অরেঞ্জিতে আসলেই আছে রিয়েল অরেঞ্জ জুস আর কোষ, সো এভরি সিপে আপনি পাবেন রিয়েল অরেঞ্জ অ্যান্ড পালপের রিফ্রেশিং টেস্ট, আর এক্সপিরিয়েন্স করবেন পালপি ফুর্তি, কজ অরেঞ্জি মানেই বোতল ভর্তি পালপি ফুর্তি। তো যারা প্রচন্ড মন খারাপ করে আছেন, বাংলাদেশ আজকে ম্যাচ হেরে গেছে, তাদের মনের মধ্যে কি কোন রকম কোন অপরাধবোধ কাজ করছে যে অতিরিক্ত হামকি দামকি করছিলাম, কোবরা ড্যান্স দিয়ে বসেছিলাম, হ্যাঁ যে আমার বাংলাদেশ আজকে জিতবেই জিতবেই জিতবেই, অবাক হবার কিছু নেই, একই কাজ আমিও করেছি। আমার পেজে যদি এখনো যান তাহলে স্ট্যাটাস লেখা আছে, আপনি দেখবেন যে বাংলাদেশ আজকে জিতবে, জিতার পরে তারপরে আমি আমার অনুষ্ঠান শুরু করব, কিন্তু বাংলাদেশ আজকে হেরেছে তারপরে আমি আমার কাজ শুরু করেছি, আমার শোটা শুরু করেছি। আপনার জীবনটাও এভাবেই চলতে থাকবে, দল হারুক আর দল জিতুক, আপনি বাংলাদেশি, আপনি বাংলাদেশেই থাকবেন এবং আপনি বাংলাদেশকেই ভালোবাসবেন, তেমন একটা কিছু বদলাচ্ছে না। তবে হ্যাঁ, যেটা বদলাচ্ছে ধীরে ধীরে সেটা হচ্ছে আমি চিন্তা করি কখন জানেন, যখন মনটা খুব বেশি খারাপ হয় যে বাংলাদেশ কেন হারলো কেন হারলো কেন হারলো, যখন চিন্তা করি যে না একটা সময় ছিল বাংলাদেশ ওয়ানডে ম্যাচে 130-180 মধ্যে সীমাবদ্ধ, 130-180 মধ্যে সীমাবদ্ধ থাকত, তো এই সীমাবদ্ধ থাকা থেকে বাংলাদেশ এখন অনেক উপরে উঠে চলে এসেছে। আজকে ইন্ডিয়ার মতন একটা অসাধারণ দলের, যাদের প্রত্যেকটা ব্যাটসম্যান এত বেশি পাকাপোক্ত, সেই ইন্ডিয়ার যে ইন্ডিয়া মানে কি বলবো যে 20 ওভারে 200 রান প্রায় করে, সেই ইন্ডিয়ার আজকে 166 রান করতে একদম শেষ বল পর্যন্ত খাটনি করতে হয়েছে, তাও একটা বোলারের অভাবে। সৌম্য সরকার ইজ নট প্রফেশনাল বোলার, তারপরেও সে যতটুকু সম্ভব চেষ্টা করেছে, অ্যান্ড হ্যাটস অফ টু রুবেল, ব্রিলিয়েন্ট লাস্ট ওভার ম্যান, কি আর বলবো আপনাকে, আর কিছু বলার নেই ব্রাদার। তবে হ্যাঁ, আরেকটু যদি কন্ট্রোলে থাকতেন তাহলে ভালো হতো, ওই ওভারে যদি অর্ধেক রানও হতো তাহলেও কিন্তু ভারতের পক্ষে সম্ভব ছিল না বাংলাদেশকে হারিয়ে দেয়া। তো যাই হোক, এভাবেই চলতে থাকবে, খেলা নিয়ে আর বলবো না। যেটা বলবো সবাইকে সেটা হচ্ছে যে না, বিশ্বাসটা রাখতে হবে যে একদিন পারবে। চিন্তা করে দেখুন, এই 5-7 বছর 10 বছর আগের কথা, তখনও আমরা বিশ্বাস করতাম যে বাংলাদেশ একসময় অনেক ভালো খেলবে, ওয়ার্ল্ড কাপ স্ট্যান্ডার্ডে যাবে, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ক্রিকেটের সাথে অ্যাডেড হবে, আমাদের দেশের প্লেয়াররা অনেক 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 উচ্চ স্থানে যাবে, যেমন শাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজ, মাহমুদুল্লাহ, মুশফিক, ওদেরকে এখন পুরো বিশ্ব চেনে, পুরো বিশ্ব এখন বাংলাদেশকে ওদের জন্য চেনে, নানান রকম ক্রাইমের জন্য না, নানান রকম অপরাধের জন্য জন্য না, সেই জায়গাটা তো আমাদের বাংলার দামাল ছেলেরা হারিয়ে ফেলেনি। একটা ম্যাচই তো হেরেছে, তাই না? একটা ফাইনাল হেরেছে। আস্তে আস্তে সময় আসবে যখন অন্যান্য টিমদেরকে আমরা দেখব এভাবে হেরে কষ্ট পেতে, আর বাংলাদেশ হয়তো এমনি এমনি জিতে যাবে। তো যাই হোক বন্ধুরা, অলরেডি কেউ কেউ SMS প্যানেলে এসেছেন কিনা আমি জানি না, আমি SMS প্যানেলে এখনো ঢুকিনি। তবে ঢুকে যেটা দেখতে চাই সেটা আরেকবার বলি, দেখতে চাই যে আপনি নিজের অপরাধটুকুকে কতটুকু চেনেন, আপনি নিজের অপরাধ বোধটাকে বুঝতে পারেন কিনা। যদি আপনি বুঝতে পারেন আপনার অপরাধটাকে, তাহলেই কিন্তু অনেক বড় ব্যাপার। নিজের অপরাধ আমরা অনেক সময় নিজেরা না বুঝেই করি, তাই এমনও হতে পারে যে আপনি আমার কাছে জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা ভাই আমি এই কাজটা সবসময় করি, এটা কি অপরাধের মধ্যে পড়ে? তখন আমি হয়তো আমার আরো দশজন শ্রোতা, বিজ্ঞ জ্ঞানী শ্রোতার কাছে জিজ্ঞেস করে হয়তো বা বলতে পারবো যে হ্যাঁ ভাইয়া এটা তো অনেকেই বলছে এটা অপরাধ বা কিছু। হামজা আছে আমাদের সাথে উত্তরা থেকে, লিখছে যে কেন নিউ ক্লাসমেট এত খারাপ হয়। হামজা আপনার SMS একেবারেই অযৌক্তিক। আসসালামু আলাইকুম দিয়েছে একজন, লিখছে আচ্ছা ভাই আমি একটি উপদেশ নিতে চাই। ভাই উপদেশ তো দিতে পারি না, আমি একটা মেয়েকে খুব পছন্দ করতাম, সেও করত, কিন্তু একদিন সব শেষ হয়ে গেল, সে আরেকটি ছেলের সাথে প্রেম করে, এখন আমার কি করা উচিত? আপনার অন্য একটি মেয়ের সাথে প্রেম করা উচিত আর কি। এরপর আছে আমাদের সাথে রেজা, সে তার নাম্বারটা পাঠিয়েছে। ভাইয়া শুধু নাম্বার পাঠিয়ে কোনো লাভ নেই, আপনি যদি মানে কি বলবো, শুধু নাম্বার এবং এই যে প্রেম প্রীতি টাইপের SMS গুলো আসলে আমাকে পাঠিয়ে কোনো লাভ নেই, আমি এসব আবেগ একদম বুঝি না, আমার কাছে খুব বোরিং লাগে। তো দয়া করে যদি পারেন এই প্রেম প্রীতি থেকে বের হয়ে যান, আর আপনার নাম্বার পাঠানো বন্ধ করুন সবাই, কারণ নাম্বার পাঠিয়ে কোনো লাভ নেই। মূল ব্যাপারটা হচ্ছে আমি বুঝার চেষ্টা করব যে আপনি আপনার অপরাধটা নিয়ে চিন্তা করার মতন যোগ্যতা রাখেন কিনা। যদি আপনি সেটা রাখেন তাহলে আপনার সাথে আমার কথা হবে, আর যদি না রাখেন তাহলে দুঃখিত, আমি আপনার সাথে হয়তো কথা বলতে পারবো না। আরেকজন আছে আমার সাথে, লিখছে যে একবার রাগে নিজের বেস্ট ফ্রেন্ডকে কলেজের একটা সেক্স স্ক্যান্ডেলে ফাঁসিয়ে দেই, যেখানে ওর কোনো দোষ ছিল না, বাট এর পরে এর জন্য আমি ক্ষমা চাই তার কাছে। আপনি অলরেডি ক্ষমা চেয়েছেন, তারপরেও কি মানে আপনার, আপনি কি কথা বলতে চান আমাদের সাথে? যদি কথা বলতে চান তাহলে একটা আরেকটা SMS আপনি করতে পারেন আমাকে, এবং তার চেয়েও বড় কথা সেটা হচ্ছে যে আপনি তার কাছে ক্ষমা চেয়েছিলেন, সে ক্ষমা করেছিল কিনা, এবং আপনি কি কারণে এই ধরনের একটা বাজে কাজ করেছিলেন সেটা আমাদের জানার একটু ইচ্ছা আছে। তাই হয়তো আপনার অনুমতি পেলে আমরা আপনাকে ফোন করতে পারি, এবং থ্যাংক ইউ এত সুন্দর করে শুরুতেই নাম্বারটা লেখার জন্য, আপনার নাম্বারটা আমি অলরেডি পেয়েছি। আর আছে আমাদের সাথে কে, মহেশখালী থেকে ফারিয়া আছে আমাদের সাথে, লিখছে যে আমার লাইফেও একটা অপরাধ যদিও, কিন্তু সেটা আমি কিভাবে শেয়ার করব, হ্যাভ ইউ এনি সাম সলিউশন? আপনি সলিউশন, অপরাধের তো কোনো সলিউশন হয় না, অপরাধ থেকে বের হয়ে আসা যায় কিংবা অপরাধ করা যায়, অপরাধের আবার সলিউশন কি? অপরাধের সলিউশন একটাই, অপরাধ থেকে বের হয়ে আসা, অপরাধ স্বীকার করে অপরাধ থেকে বের হয়ে আসা। তো আপনি যদি অপরাধ আমাকে লিখে পাঠাতেন তাহলে হয়তো বোঝা যেত ব্যাপারটা। আরো একজন আছে আমাদের সাথে, লিখছে আমি একজন মানুষ কে, একজনকে মানুষ করার জন্য তার সাথে বাজে ব্যবহার করি, আমি চাই তাকে ঠিক করতে এন্ড সৎ পথে নিয়ে আসতে, এটা কি কোনো অন্যায় হচ্ছে? আসলে একটা কথা বলবো, অন্যায় হচ্ছে কিনা জানি না, তবে নির্ভর করছে যে ওই মানুষটার বয়স কত, ওই মানুষটা কেমন। এখন একটা পিচ্চি বাচ্চা যদি বারবার বলার পরেও না বুঝে যে তার আগুন ধরা উচিত না, আমি যখন তাকে বকা দেব বা ছোটখাটো একটা একটা থাপ্পড় দিয়ে বললাম যাই তুমি এটা কখনো ধরবা না, তাহলে কিন্তু আমি তার উপকার করলাম, তখন একটা ব্যাপার। কিন্তু ব্যাপারটা যদি হয় অন্যরকম কিছু, যে একজনকে আপনি যেভাবে খারাপ ভাবছেন আদৌ সেটা খারাপ কিনা সেটা কি আপনি জানেন, যে আমাকে মেসেজ পাঠিয়েছেন? যদি আপনার মনে হয় যে সেটা খারাপ কেন আপনি আমাদেরকে বলতে চান তাহলে বলতে পারেন। আমাদের সাথে আরো আছে অনেকজন, হামজা এখনো আছে আমাদের সাথে উত্তরা থেকে, আছে আমাদের সাথে কে আরো, আমার একটা ফ্রেন্ডের উপর মানসিক এবং ফিজিক্যাল মেন্টাল টর্চার চলছে যা প্রায় অসহনীয়, ও অনেকবার সুইসাইড করার অ্যাটেম্পট নিয়েছে, হেল্প মি। দেখো ভাইয়া আমি এখানে কনফেশন শোনার জন্য বসেছি, কাউন্সিলিং নয়, কাউন্সিলিং আমি হয়তো করতে পারবো, কিন্তু যদি সেটা অপরাধটা আপনার হয়, আপনি যদি অপরাধটা করতে থাকেন, এবং তাহলে আমি হয়তো আমার কথা দিয়ে আপনাকে সেই অপরাধ থেকে ফিরে আসার নানান রকম মানসিক এবং বিভিন্ন রকম উপায় আপনাকে বলে দিতে পারবো, এতে কোনো সন্দেহ নেই, এবং খুব ভালোভাবেই বলে দিতে পারবো। কিন্তু যদি আপনি অন্য কারো অপরাধ সামনে নিয়ে আসেন এবং সেটার মাধ্যমে কোনো সলিউশন চান, তাহলে তো আসলে এটা সম্ভব হয়ে ওঠে না। ওই যে বললাম অপরাধের পরিত্রাণ পাওয়ার একটাই উপায়, অপরাধ থেকে বের হয়ে আসা, আর মানসিক টর্চার তার উপরে হচ্ছে, সেটা অসহনীয়, সেটা অপরাধ হচ্ছে। এখন যেই কাজটা করছে সে যদি আমাকে কল করত তাহলে আমি হয়তো তার সাথে কথা বলতে পারতাম, তাকেও কিছু বলতে পারতাম, বা তার অবস্থানটা সম্পর্কে জানতে চাইতাম যে সে আসলে অপরাধটা কেন করছে। কিন্তু ওই যে বললাম সমস্যা একটাই, যারা সত্যি সত্যি অপরাধ প্রবণতা নিজের মধ্যে ধারণ করে তারা আসলে অপরাধটাকে প্রকাশ করে না। লিও আছে আমাদের সাথে, লিখছে সরি রে কথাটা পয়েন্টের বাইরে চলে গেছে বলে বাট কাটতে পারছি না, অনুভূতি কেমন ভোতা হয়ে গেছে, তবু বলতে হচ্ছে খুব ভালো খেলেছি আমরা। অবশ্যই আমরা খুব ভালো খেলেছি, কিন্তু আমাদের বোলার রুবেল এবং সৌম্য সময় মতন মাথা ঠান্ডা রেখে সঠিকভাবে বোলিংটা করতে পারেনি, এবং এটা সবসময় পারা যায় না, এটা সবসময় যারা পারে, যেমন আজকে দীনেশ কার্তিক যেই খেলা দেখালো, লাস্ট মোমেন্টে ব্যাটিং করতে নেমে কোন রকম ওয়ার্ম আপ ছাড়া ডিরেক্ট এতগুলো মানে অসাধারণ শট খেলা যেগুলো ধরার সম্ভাবনাই নেই, এমন না যে কোনো মতে ক্যাচ হতে হতে বেঁচে গেছে, এমন না, প্রত্যেকটা শট ওয়াজ অর্থোডক্স গুড ক্রিকেট শট, প্রত্যেকটা শট গুড ক্রিকেট শটস ছিল এবং কোনোটাতেই ধরা খাওয়ার মতন কোনো ব্যাপার ছিল না। স্পেশালি দ্য ফার্স্ট শট হি প্লেড অন দ্য স্ট্রেইট, দ্যাট ওয়াজ অ্যাবসলুটলি ব্রিলিয়ান্ট, অ্যাবসলুটলি ব্রিলিয়ান্ট। এই অবস্থায় মানুষ কিভাবে এত মাথা ঠান্ডা রেখে খেলতে পারে, এটা দীনেশ কার্তিকের কাছ থেকেই হয়তো একটুখানি শিখে নেওয়া উচিত আমাদের কোনো কোনো খেলোয়াড়েরও। আছে আমাদের সাথে কেউ একজন ফেনী থেকে, দেখছি অপরাধ করেছি কিনা জানি না রেহান, তোমার জেবিএসবি শোনার জন্য আম্মুর থেকে হেডফোন চুরি করেছি, আমার আগের হেডফোনটা নষ্ট হয়ে গেছে কিন্তু আচ্ছা আচ্ছা ব্লা ব্লা ব্লা, ওকে বুঝতে পেরেছি আপনার ব্যাপারটা, দয়া করে এসব তুচ্ছ হালকা ব্যাপার নিয়ে না লিখলেই হয়। তবে মুনমুন ধন্যবাদ শোটা শোনার জন্য। আমাদের সাথে একজন আছে যে আমার পাশের বাসায় একটা আঙ্কেল তার ওয়াইফকে অনেক মারছিল, আমি থামানোর ট্রাই করেও পারিনি, তাদের বাজে যুক্তির জন্য। তাদের বাজে যুক্তির জন্য নাকি তার বাজে যুক্তির জন্য নাকি মহিলাটা নিজেও এই যুক্তি দিচ্ছিল, কোন যুক্তিতে অবশ্য কারো গায়ে হাত তোলাটা সঠিক এটা আমি জানি না, যেই যুক্তি দিক না কেন। তবে সবচেয়ে ডিসগাস্টিং যুক্তি এই ক্ষেত্রে এটা হতে পারে যে এটা আমাদের পরিবারের ব্যাপার, আপনি কেন এ নিয়ে কথা বলছেন, এ ধরনের একটা ব্যাপার হতে পারে। এই ধরনের কথা যখন কেউ বলে তখন আপনি বলবেন যে দয়া করে যেই কাজটা করতেছেন সেই কাজটাও পরিবারের মধ্যে রেখে করেন, বাইরে শব্দে আসে কেন, বইলার সাথে সাথে অ্যাকশনটা নেবেন যে বাইরে শব্দ আসে তো সেটা লজ্জা লাগে না, এখন মানুষ বাইরের মানুষ কথা বলতে গেলে পরিবারের ব্যাপার হয়ে আসে, তাই না? ওকে যাই হোক, আর কে আছে আমাদের সাথে, কেউ একজন লিখছে যে আম্মু আমার সাথে অনেক খারাপ বিহেভ করছে বাট আমার কোনো দোষ ছিল না, পরে আমি রেগে আম্মুকে অনেক কিছু বলি, সো এখন আমি আম্মুর কাছে ক্ষমা চাবো সেটা সাহস পাচ্ছি না। আসলে ক্ষমা করার চাওয়ার চেয়ে ক্ষমা পাওয়াটা দেয়াটা অনেক বেশি সাহসের, সো ব্যাপারটা হচ্ছে তোমার আম্মুর সেই সাহসটা আছে কিনা তোমাকে ক্ষমা করার। আর সবচেয়ে বড় ব্যাপার কি, তুমি যে বলছো সাহস পাচ্ছ না, কিসের কারণে সাহস পাচ্ছ না? সো আদা তাসনিম একটু চিন্তা করে দেখো, তোমার মা তাই না, তোমার মায়ের কাছে তোমার ছোট হওয়ার কিছু নেই, বড় হওয়ার কিছু নেই, মা তো মাই। এখন তুমি ক্ষমা চাইতে গেলে যদি তোমার মা তোমাকে মারধরও করে, তুমি তো জানো তুমি অপরাধ করেছো, সেই অপরাধ যেহেতু করেছো সেহেতু তুমি তার কাছে ক্ষমা চাইতেই পারো। তোমার আম্মু তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, আম্মু খারাপ ব্যবহার করতে পারে, আম্মু অনেক সময় রাগারাগি করতে পারে, আম্মুর মানসিক অবস্থানও খারাপ থাকতে পারে, তোমাকে বুঝতে হবে তুমি একজনের মেয়ে আর তিনি একজনের মা, একজন মায়ের দায়িত্ববোধ অনেক বেশি, একজন মা তার মেয়েকে নিয়ে যেই পরিমাণ টেনশনে থাকে একজন মেয়ে কখনোই তার মাকে নিয়ে এই পরিমাণ টেনশনে থাকে না প্রতিটা পদে পদে, তাই মেয়ের অনেক কিছুই একজন মায়ের কাছে অনেক সময় ভালো লাগে না, কারণ সে প্রতি পদে পদে দেখে এসেছে যে একটা মেয়ে কি ধরনের বিপদগুলোতে পড়ে। তাই মেয়ে যখন ফেসবুকে একটা ছবি দেয় তখন তার প্রথমে মনে হয় যে ও মাই গুডনেস কত মেয়ের দেখলাম ফেসবুকে এরকম স্ক্যান্ডেল হয়ে গেছে, আমার মেয়ের এরকম হবে না, তো যখন দেখে যে তার মেয়ের দুটা ছেলে বন্ধু আছে তখনও আবার একটু রেগে যায়, আবার প্রেম ট্রেম করে অন্য কারোর সাথে পালিয়ে টালিয়ে যাবে না, তো আমি তো চিন্তা করেছিলাম সুন্দর একটা ভালো ছেলের সাথে বিয়ে দিব সুখের সংসার করবে, ব্লা 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 ব্লা, অনেক রকম টেনশন থেকে অনেক রকম চিন্তা ভাবনা থেকে মায়েদের অনেক সময় অনেক ভুল হয়ে যায়, বা হয়তোবা ঠিক ওটাকে ভুলও বলা ঠিক না, অনেক বেশি কনসার্ন থেকে একটা পর্যায়ে একটু কি বলা যায় ওটাকে, যে একটু শাসনটা বেশি হয়ে যায়, সেটা আসলে মেনে নেওয়ার মতন, সেটা মেনে না নেওয়ার মতন কিছু নয়। তবে হ্যাঁ, এটাই যদি অতিরিক্ত হয় তখন কিন্তু সেটার কারণেই ঝামেলা হয়। যেমন আমার ছোটবেলায় খুব বাজে একটা অভ্যাস ছিল জানেন, যখন আমার মা আমাকে অনেক বেশি জোর করে পড়তে বসাতো তখন আমি বই নিয়ে বসতাম ঠিকই, কিন্তু ইচ্ছাকৃতভাবে আমি পড়তাম না, যে না আমি পড়বো না, আমি পড়বো না, এই সময়টাতে আমাকে কেন পড়তে বলা হলো খেলা না দেখে, আমি পড়বো না, এটা ছিল আমার জেদ। তো এই ধরনের জেদ যদি আপনার মধ্যে থেকে থাকে সেটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর হবে, সেটা কিন্তু আপনার করা যাবে না। তো এছাড়া আমার সাথে রাকিব আছে, রাকিব লিখছে যে ভাই আমি একটা মেয়েকে ভালোবাসতাম তাকে ধোকা দিয়েছি, এটা কি অপরাধ? অবশ্যই ভাই এটা অপরাধ, অবশ্যই এটা অপরাধ, এই অপরাধে আমরা অনেকেই অপরাধী কিন্তু আমরা এটা স্বীকার করি না, অনেকেই আমরা এটা স্বীকার করি না, বেশিরভাগ মানুষই নিজের কাছে কেন যেন ভালো থাকতে চায়। আমি কিন্তু আস্তে আস্তে শেখার চেষ্টা করছি, আমি বলছি না যে আমি আমার সব অপরাধ প্রকাশ করেছি, আমি বলছি না যে আমার এখন এই সব অপরাধ বন্ধ হয়ে গেছে, আমি এখনো অপরাধ করি না। আমি আজকেও ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি আমার পেজে, facebook.com/rjflop, এই পেজে যদি আপনি যান তাহলে আপনি দেখবেন সেখানে আমি লিখেছি যে নীতিকথা, আমি নীতিকথা বলি এর মানে এই নয় যে আমি নীতিবান মানুষ। আসলেই কিন্তু তাই, নীতিকথা বললেই একজন নীতিবান হয়ে যায় না। আমার নিজেরও অনেক ভুল আছে, আমিও রাস্তাঘাটে যেখানে সেখানে ময়লা ফেলি, আমিও অনেক ধরনের অপরাধ করি, অনেক ধরনের অপরাধ আমার মধ্যেও আছে। ঘাটাঘাটি করলে, খুঁজে বের করলে মানসিক অপরাধ আমারও অনেক পাওয়া যাবে, আপনারও অনেক পাওয়া যাবে। আজকে এই মুহূর্তে এখন থেকে যদি আমরা মানে কি বলবো যে নিজেদের অপরাধগুলো খুঁজে বের করার চেষ্টা করি সত্যি সত্যি দৃষ্টিতে, তাহলে আমরা অনেক রকম অপরাধ পাবো। বন্ধু বান্ধবের সাথে অপরাধ, বাবা মায়ের সাথে অপরাধ, সমাজের সাথে অপরাধ, শিক্ষক শিক্ষিকার সাথে অপরাধ, নানান রকম অপরাধ আমরা করি। এই যে মনে করেন একটা ছেলে যখন সে স্কুল কলেজ ফাঁকি দেয় বা ভার্সিটি ফাঁকি দেয় বা রেজাল্টটা খারাপ করে, তখন কি সে তার বাবা মার সাথে অপরাধ করছে না? এত কষ্ট করে জোগাড় করা এক একটা পাই পয়সা তারা দিচ্ছে আপনাকে পড়াশোনা করার জন্য, সেই সময়টাতে আপনি ঘুরে বেড়াচ্ছেন এবং ঘুরে বেড়াতে বেড়াতে আপনার মূল যে উদ্দেশ্য পড়াশোনা করা সেটাও আপনি ভুলে গেছেন এবং আপনার রেজাল্ট খারাপ হতে শুরু করেছে। এই রেজাল্ট খারাপ করাটাও একটা অনেক বড় অপরাধ। আপনার মা আপনাকে বিশ্বাস করে যে আপনি বাইরে গেলে কোন রকম কোন খারাপ কাজ করেন না, অথচ আপনি পড়াশোনার কথা বলে আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে ডেটিং এ চলে যাচ্ছেন, এটাও অনেক বড় একটা অপরাধ, তাই না? নানান রকম এরকম অপরাধ আমরা করি, কিন্তু ওই যে বললাম নিজের কাছে আমরা স্বীকার করি না, তাই না? এরপরে আমাদের সাথে কেউ একজন আছে, ও থ্যাংক ইউ, এম নামে একজন আমাদেরকে মেসেজ পাঠিয়েছে কিন্তু তার মেসেজটা সম্পূর্ণ আসেনি, বোধহয় উনি লিখতে লিখতে জানেন না। এরপরে আছে আমাদের সাথে আরেকজন, লিখছে যে ভাই আপনি বললেন যে ব্যাপারটা হলো তার কিছু ব্যাড হ্যাবিট আছে যা তার জন্য ক্ষতির, তাই আমি তাকে বকে ঠিক করতে চাই। ওকে, তার মধ্যে কিছু বাজে ব্যবহার বাজে হ্যাবিট যদি থাকে, বিশ্বাস করুন সেটা আপনি খুব একটা বকাঝকা করে ঠিক করতে পারবেন না। কারণ বকা ছক্কা করলে একটা মানুষের মনে অন্যরকম একটা রিয়াকশন হয় যে আমাকে বকা দিল, আমার সাথে এরকম করলো, এই জিনিসটা কিন্তু আবার ক্ষতিকর। অনেক সময় দেখা যায় যে যেটা খারাপ সেটা আমরা জোর করে করছি নিজের ক্ষতি হবে জেনেও, জাস্ট বিকজ সামওয়ান টোল্ড মি নট টু, কারণ কেউ আমাকে বলছে কাজটা তুমি করো না, কাজটাকে অতিরিক্ত বাধা দেওয়া হয়েছে। একদম ছোটবেলা থেকেই নিষিদ্ধ কাজ করার প্রতি আমাদের একটা আকর্ষণ থাকে, বাচ্চাদেরকে দেখবেন যে জিনিসটা ধরতে মানা করবেন ওটাই সবচেয়ে বেশি ধরবে, এরকম কিছু ব্যাপার থাকে। যাই হোক, এরকম কিছু ব্যাপার থেকে বের হয়ে এখন আবারও একটা বিরতি নিচ্ছি আর অপেক্ষা করছি এমন একটা মেসেজের, যে মেসেজটা পড়লে আমার তাকে ফোন দিয়ে তার সাথে কথা বলতে হবে। একটু আগে আরেকজন এস এম এস পাঠিয়েছে, লিখছে যে আমি যখন টুতে পড়ি তখন থেকে একের পর এক কি জীবনে পাইনি আমি, এখন আপনার মেসেজ বোঝা যাচ্ছে না ভাইয়া, আর একটু সুন্দর করে লিখতে হবে। আরেকজন হচ্ছে ভাই আমি ক্লাস টেনে পড়ি, ছোটবেলা থেকে এত হার্শ রিয়ালিটি ফেস করেছি যে এখন আমি একজন অপরাধীর অপরাধ প্রবণতার সূচনায়, হয়তো এভাবেই অপরাধের জন্ম হয়। ভাইয়া আমি অবশ্যই তোমার সাথে কথা বলতে চাই, আমি তোমার নাম্বারটা চাই, তুমি পরবর্তী এস এম এসে তোমার নাম্বার এবং নাম যদি আমাকে লিখে পাঠাও তাহলে আমি তোমার কথা গোপন রেখেই তোমার কাছ থেকে শুনতে চাই যে তুমি কিভাবে অপরাধের পথে যাচ্ছ এবং কি ধরনের হার্শ রিয়ালিটির ভেতর থেকে তুমি গেছো। How much do you know about harsh reality at class 10? আমি আশা করি তুমি এখন সিরিয়াতে থাকো না, সিরিয়ার একটি বাচ্চা তুমি নও, এতটুকু আমি বুঝতে পারছি, তাহলে তুমি এখানে এসএমএস পাঠাতে পারতে না। আমি এতটুকুও জানি যে তুমি এই ক্লাস টেনে একজন মানে ক্লাস টেনে না আসলে আরো ছোট বয়সে 12-13-14 বছর বয়স থেকে যারা নিজের ইচ্ছার বিরুদ্ধে শুধুমাত্র জন্মগত কারণে প্রস্টিটিউশনকে নিজেদের পেশা হিসেবে বেছে নিতে বাধ্য হয়, তুমি এমন একজনও না, এটাও আমি বুঝতে পারছি। তাহলে কি ধরনের হার্শ রিয়ালিটি তুমি ফেস করেছ সেটা আমি একটু জানতে চাই, যাতে করে আমাদের আরো অনেক শ্রোতা সেটা শুনতে পারে। তো তোমার যদি ইচ্ছা থাকে, তুমি তোমার নাম লেখনি, নাম্বারও লেখনি, তোমার যদি ইচ্ছা থাকে বেনামে কথা বলার তাহলে তুমি বলতে পারো, আমাদেরকে একটু সাবধান করতে পারো। ফিরে আসছি আবারও একটা ছোট্ট বিরতির পর, শুনতে থাকুন এবিসি রেডিও এফ 90.2, চলছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলি। আরেকটা কথা, আপনার স্বীকারোক্তি অনেকজনের উপলব্ধিতে পরিণত হতে পারে, তাই বলবো এসএমএস করুন আমাকে, এবিসি স্পেস দিয়ে আপনার নাম্বার, স্পেস দিয়ে আপনার নাম, তারপরে আরেকটা স্পেস দিয়ে আপনার অপরাধ লিখে পাঠিয়ে দেবেন 2221 এই নম্বরে, চলতে থাকবে
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
স্বাগত আরো একবার শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব অনলি অন এবিসি রেডিও 89.2 এফএম। আর আপনারা যারা আমার সাথে আছেন তাদেরকে বলে দিতে চাই আমাদের সাথে একটা কল আছে, আমি একটু আগে একজনকে কল দিয়েছি কিন্তু সে তার নাম প্রকাশ করেনি আমার কাছে, আমি জানি না সে করবে কিনা। আপনি কি আপনার নাম প্রকাশ করতে ইচ্ছুক? ওকে, তাহলে আমরা বেনামেই কথা বলবো, কোনো সমস্যা নেই, আপনি নাম ছাড়াই কথা বলতে পারেন। তো আপনি আমাদেরকে একটু আগে এসএমএসটা পাঠিয়েছিলেন যে আপনি আপনার কোনো একটা ফ্রেন্ডের নামে খুব বাজে কোনো কথা ছড়িয়েছিলেন এবং সেটা আপনি জানতেন যে সে করতো না। আমরা কি জানতে পারি শুরুতে ব্যাপারটা কেন ঘটে?
আসলে আমাদের কলেজে আমি একটা স্যারকে অনেক পছন্দ করতাম, অনেক বেশি পছন্দ করতাম, উনি আমাদের সাথে অনেক বেশি ফ্রি ছিল, বাট উনি কখনো আমাকে ওই ভাবে দেখেননি। আর আমার ওই ফ্রেন্ডটাকে অনেক বেশি পছন্দ করতেন বিকজ আমার ফ্রেন্ডটা ওর কাছে প্রাইভেট পড়তো, ওনার কাছে প্রাইভেট পড়তো আর ওনার অলওয়েজ ক্লাসে ওরই সুনাম করতো, আমি পড়া পারতাম বাট ওকে অলওয়েজ ভালো বলতো, আমাকে কখনো বলেনি যখন আমি ওনাকে অনেক বেশি পছন্দ করতাম।
আচ্ছা, আপনি যদি ওনাকে পছন্দ নাও করেন তারপরেও তো, মানে আমি যদি এভাবে ধরি যে আপনি ওনাকে পছন্দ করেন না, আপনি জাস্ট ওই ক্লাসেরই আরেকজন ছাত্রী, সেই ক্ষেত্রে কি ওই মেয়েটির প্রতি ওই স্যারের আলাদা প্রশংসা মানে বোঝা যেত ক্লাসের ভেতরে? অন্য সবাইও কি বুঝতো নাকি শুধু আপনার কাছে মনে হতো?
আসলে ভাইয়া, আসলে ওদের মধ্যে একটা রিলেশন অলরেডি আগে থেকে, ওদের একটা আনইউজুয়াল রিলেশনশিপ ছিল, স্যারটা ম্যারেজ ছিল, বাট ওদের মধ্যে একটা রিলেশনশিপ ছিল যার কারণে মেয়েটা প্রেগনেন্টও ছিল একবার।
আচ্ছা,
একবার মেয়েটা প্রেগনেন্ট ছিল, তারপর স্যারটা ওর সাথে গিয়ে মেডিকেলে ওরা অ্যাবর্শন করায় ফেলে।
ওকে, কিন্তু আপনি তার নামে যে কথাটা ছড়িয়েছিলেন সেটা তো এই ঘটনাটা নয়?
না, ওই ঘটনাটার পরে আমার আসলে এটা আমার সাথে একটা রিলেটেড ঘটনা ছিল ভাইয়া, আমি অনেক বেশি ওর উপর রাগ ছিলাম একটা কারণে, যে
কারণটা তো আপনি আমাদেরকে বলেছেন, সেটা ছাড়াও কোনো কারণ ছিল?
জি ভাইয়া।
কিরকম?
ওর সাথে আমার বাবার একটা রিলেশনশিপ ছিল, মেয়েটা এমন ছিল।
আপনার বাবার সাথে তার রিলেশনশিপ ছিল, আপনার টিচারের সাথেও তার রিলেশনশিপ ছিল?
Yes, sir.
মানে আমি যতটুকু বুঝতে পারছি যে মেয়েটার নিজেরই চারিত্রিক অবস্থান ভালো নয়।
আমি বেশি ডিস্টার্ব ছিলাম ভাইয়া, অলওয়েজ আমি তোমার মা হব একদিন, এইসব কি ভাইয়া ভালো লাগে বলেন?
অবশ্যই না। এই কথাটা শোনার পরে আপনি আপনার বাবার উপরে কি অ্যাকশন নিয়েছিলেন?
বাবার উপর অ্যাকশন নিয়ে আমি মাকে বলেছি, মা বিশ্বাস করেনি, তার সাথে কেউ বিশ্বাস করেনি ভাইয়া।
কিন্তু আপনার বাবা তো জানতো ঘটনাটা সে ঘটাচ্ছে, আপনার বাবাকে যখন আপনি মুখোমুখি বললেন?
বাবা বলছে যে আমি কাউকে বলি আমার রেপ করাবে।
আপনার বাবা আপনাকে এই ধরনের থ্রেট দিয়েছে? আচ্ছা, এরপরে আপনি আপনি একটু শান্ত হন, আপনি আমাদেরকে এটা বলার চেষ্টা করুন যে আপনি তার নামে কি কথাটা ছড়িয়েছিলেন। হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আপনি ওনাকে কি কথা শুনিয়েছিলেন, মানে কি কথাটা ছড়িয়েছিলেন সেই মেয়েটার ব্যাপারে, যে মেয়েটার সম্পর্ক ছিল আপনার বাবা এবং আপনার টিচারের সাথে?
আমি ওই মেয়েটার উপর অনেক বেশি রাগ ছিল আমার, কারণ মেয়েটা এসে আমাকে অনেক বেশি কথা শোনাতো, আমার বাবার সাথে আমার সম্পর্ক ওর সম্পর্ক ছিল, এরপর আমার একটা মানুষকে পছন্দ করতাম, একটা স্যারকে পছন্দ করতাম, ইন এ গুড ওয়ে, নট এ রং ওয়ে, হ্যাঁ নট এ রং ওয়ে,
মেয়েকে
পছন্দ করতাম, ওইটাকে খেলা বানায় ও আমাকে বলতো যে তোকে আমি স্যারের কাছে যেতে দিব না। আমার এত বেশি রাগ উঠে আমি একটা ফেক প্রোফাইল খুলি, ওর পিক ছিল আমার কাছে, ওর একটা ফেক ভিডিও বানায় আমি স্কুলের একটা গ্রুপ থাকে আমাদের, মেসেঞ্জার একটা গ্রুপ ছিল আগে, তো ওই গ্রুপে আমি ভিডিওটা ছেড়ে দিই, আমি এটাকে বদনাম করে দিই তোর জায়গায়, সব জায়গায় দেখো তুমি এরকম, আমি যে ফেক প্রোফাইল খুলছিলাম এটা আমি কাউকে বলিনি, না বাসায় না অন্য কোথাও, যেখানে আমি আমার মতো মেয়ে যে কখনো মা বাবার কথা ছাড়া কথা বলে না বাইরে, আমি সেই মেয়ে ফেক প্রোফাইল খুলে এরকম একটা কাজ করছি আমি নিজের উপর।
আচ্ছা, আপনি আমাকে এতটুকু বলুন যে আপনি মানে কাজটা করার পরে আপনি অপরাধ বোধটা যেটা এখন আপনি অনুভব করছেন, যদিও আপনার অপরাধটা করার পেছনে অনেকগুলো কারণ ছিল, আপনার যথেষ্ট পার্সোনাল কিছু ব্যাপার ছিল, আমি এতটুকু একটু একটা জিনিস জানতে চাই যে আপনি তার জন্য তাকে যে ক্ষতিটা আপনি করলেন, তার ব্যাপারে যে আপনি স্ক্যান্ডেলটা ছড়ালেন, এটার পেছনে আপনার মূল মোটিভটা কি ছিল? সেটা কি আপনার বাবার সাথে অ্যাফেয়ার নাকি সেই টিচারের সাথে অ্যাফেয়ার?
দুইটা, দুইটা রিজন, দুইটা মানুষকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি, দুটো মানুষ ওকে আমার থেকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছিল।
আপনার থেকে ছিনিয়ে নিয়ে মানে ওই টিচারের সাথে কি আপনার আগে অ্যাফেয়ার ছিল?
না আমার অ্যাফেয়ার ছিল না, আমি ওনাকে পছন্দ করতাম, উনি গুড ওয়ে মানে আমার ভালো লাগতো ওনার সাথে কথা বললে, আমার কষ্টটা কম হইতো, বাসায় যে প্রেশার থাকতো কষ্টটা কম হইতো। কিন্তু সবাই এটাকে একটা রং ওয়েতে নিয়ে নিচ্ছে যে হ্যাঁ আমার, আমি ওনাকে খারাপ ভাবে পছন্দ করি, ওনাকে ভালোবাসি, ওনার সাথে সংসার করতে চাই, এরকম একটা পছন্দ সবাই ক্রিয়েট করছে, যেটা রিয়েল না।
আপনার আসল পছন্দটা তাহলে কেমন ছিল? আপনি তাকে কি রূপে চাইতেন?
আমরা কাউকে পছন্দ করি না, যেমন আমরা কাউকে মুভি স্টারকে পছন্দ করি, আমরা একজন স্যারকে পছন্দ করি, আমরা আমাদের ভাইকে পছন্দ করি, সেরকম নর্মাল পছন্দ, জাস্ট পড়ালেখার ক্ষেত্রে আর কিছু না।
কিন্তু সেটাই যদি হয় সেই ক্ষেত্রে ওই মেয়েটা যখন আপনাকে এই ব্যাপারে বলতো যে আমি স্যারকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে নেব এই ধরনের কথা, তখন আপনার কেন খারাপ লাগতো? আপনি তো ওই ধরনের পছন্দই করেন না।
কারণ ভাইয়া এটা রং,
রংটা তো আপনার স্যারও করতেছে একই সাথে,
আর যেহেতু দেখিনি আমার জিদ চলে আসতো, কেন জানি ও মেয়েটা আমার মধ্যে জিদ নিয়ে আসতো, আমি আমি এরকম মেয়ে নই, আমার মধ্যে জিদ ও নিয়ে আসতো, অটোমেটিক্যালি এমন এমন কথা বলতো ভাইয়া যা আমি জানতামই না টোটালি।
আমি বুঝতে পারছি, কিন্তু এখানে
আমাকে থ্রেট দিত যে আমার ভিডিও মানে আমার, আমি আমার বাসা ওর বাসায় কিছু কাছেই ছিল, ও বলতো আমার বাথরুম থেকে আমার ভিডিও বানায় আপলোড করে দিবে,
সবই ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস আমি জাস্ট আপনাকে বলতে চাই যে অপরাধী এখানে আপনার বাবা, অপরাধী এখানে সেই শিক্ষকও, অপরাধী সেই মেয়েটিও, শাস্তি শুধু আপনি ওই মেয়েটাকে কেন দিলেন?
কারণ আমি কিভাবে ওদেরকে দেব আমি বুঝতে দিলাম না, কারণ একটা ওর সাথেই আমার কথা হতো, তাদের সাথে বাবার সাথে তো আমার এভাবে কথা হতো না, তো ক্লোজলি কথা হতো না, ওই মেয়েটার সাথে আমার আমার ক্লাসমেট ছিল, দ্যাটস রাইট, আমার আমার আমি ওই কথা কথাটা গল্পে কখনো মেয়েটার খারাপ চাই নাই আমি ভাইয়া, আমাকে জোর করে আমাকে প্রেশার করে করে আমাকে কাজটা করাইছে, বাট এটা আমার ভুল ছিল, আমি জানি আমার প্রভোক করছে, আমার প্রভোক করে যাওয়া উচিত হয়নি ভাইয়া।
প্রথমে আপনাকে বলি আপনি অসাধারণ একজন মানুষ, আপনি অসাধারণ একজন মানুষ, কি জন্য জানেন? আপনার বাবার সাথে যেই মানুষটা অন্যরকম একটা অ্যাফেয়ার করেছে সেটা নিয়ে আপনার সাথে মজা করেছে, আপনি তাকে শাস্তি দিয়ে তারপরে সেটা নিয়ে আপনি অপরাধ বোধের মধ্যে আছেন। বেশিরভাগ মানুষ এটা নিয়ে প্রাউড হতো যে ওয়াও আই ডিড সামথিং।
আমি বুঝতে পারছি, আমি নাম প্রকাশ করতে যাচ্ছি না,
আমি বুঝতে পারছি, আমি কথা শুনি,
আমি নাম প্রকাশ করি তাহলে আপনি চিনবেন আমাকে, আমি জানি,
আমি বুঝতে পারছি সেটা, আমি অনেক আগে থেকেই বুঝছি। আপনি যখন প্রথমবার আমাকে রেহান নামে ডেকেছেন না, একদিনের পরিচয়ে কেউ এভাবে এত সুন্দর করে রেহান বলে ডাকতে পারে না, আমি শুনেই বুঝেছি যে আপনি আমার অনেক আগের ছিলেন।
আপনাকে আমি ভাইয়া বলে ডাকছি তো।
আই নো, আই আন্ডারস্ট্যান্ড, ইটস অল রাইট, আমরা স্থান কাল পাত্র হিসেবে নিজেদেরকে বদলাই, এতে কোনো ভুল নেই। আর আপনাকে একটা কথা বলি, অবশ্যই, এবং আপনাকে আমি লাস্ট একটা কথা বলে ফোনটা রাখতে চাই, লাস্ট যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে একটা জিনিস মনে রাখবেন।
আরেকটা কথা আমি বলিনি,
হ্যাঁ প্লিজ বলুন।
আমার বাবা এটাও বলছে যে দরকার হলে উনি আমার সাথে।
সরি, কথাগুলো কেটে যাচ্ছে, আমরা কি আরেকবার একটু শুনতে পারি? কথাগুলো কেটে যাচ্ছে, আমি সরি,
একটা কথা আমি মিস করলাম বলতে।
হ্যাঁ প্লিজ বলেন
ভাইয়া। একটা পর্যায়ে গিয়ে আমার বাবা আমাকে বলছিল যদি আমি কাউকে কিছু বলি উনি নিজে আমাকে রেপ করবে।
উনি নিজেই? মাই গুডনেস, মাই গুডনেস, মাই গুডনেস, মাই গুডনেস। আপনাকে জাস্ট এতটুকু বলবো, আপনি নিজের সাথে সবসময় অস্ত্র জাতীয় কিছু রাখবেন, সেলফ প্রোটেকশনের জন্য, সেলফ প্রোটেকশন পুরুষের কাছ থেকে।
অনেক ফিল হয়নি থেকে মেরেজন দিতে করে, বাট আপনার তো শুনি বলে গেছে।
না না না, আপনি কখনোই মারবেন না, আপনি প্রচন্ড ভালো একজন মানুষ, ইউ আর আ ভেরি গুড পারসন, ইউ উইল নেভার ডু সামথিং ব্যাড লাইক দ্যাট, ইউ উইল জাস্ট প্রোটেক্ট ইয়োরসেলফ। আই উইল ইন্সপায়ার ইউ অল দ্য টাইম, আমি সারাটা ক্ষণ তোমার সাথেই আছি। তোমাকে জাস্ট একটা জিনিস বলবো, নিজের প্রোটেকশন করা আর কাউকে মেরে ফেলা এক জিনিস না, নিজের প্রোটেকশনের জন্য তুমি সব করতে পারো। ছেলেদের কোন অঙ্গটাতে তারা সবচেয়ে বেশি ব্যথা পায় সেটা তুমিও জানো, তাই না? তাহলে তুমিও জানো নিজের প্রোটেকশন কিভাবে করতে হয়। হবে হবে হবে, যখন তোমার উপরে হাত আসবে তখন হতে হবে, তুমি একজন মানুষ, তোমাকে যেখানে ওখানে যে কেউ যা ইচ্ছা তাই করতে পারে না। তোমার এই কান্না আমি শুনতে চাই না, কান্নার জায়গা না এই পৃথিবীটা, কখনো কান্নাকাটি করে নিজেকে দুর্বল করবে না। আমি তোমাকে বলেছি না যে এমন একটা জায়গা আছে পুরুষের ওই দুর্বল জায়গাটা তুমিও চেনো, ওই জায়গাটাতে প্রত্যেকটা পুরুষ দুর্বল, এবং তারপর আমি যে দেখি কোন বাবাটা সবার সামনে গিয়ে বলার সাহস পায় যে আমার মেয়ে আমাকে এই জায়গাটাতে আঘাত করেছে কারণ আমি তাকে রেপ করতে গিয়েছিলাম, আমি দেখতে চাই সে কতটুকু সাহস পায়। যদি সে বলার সাহস পায় আমি তোমার পাশে এসে দাঁড়াবো, আই প্রমিস। ইউ উইল জাস্ট কল মি, তুমি চলে আসবা এবং তুমি প্রতিবাদ করবা, তুমি প্রতিবাদ করবা, তোমার প্রথম প্রতিবাদটা তুমি করো, তোমার প্রথম প্রতিবাদটা তুমি করো। এই ধরনের কাজ যদি সে করতে আসে, সে মুখে বলেছে এক কথা, এই ধরনের কাজ করতে আসলে কোনো কিছু চিন্তা করবা না।
হ্যাঁ, ও যখন আমার মা পাশে থাকে না আমার সাথে আজে বাজে কথা বলে।
তোমার কাছে মোবাইল আছে? মোবাইল আছে, নিজস্ব মোবাইল আছে?
জি ভাইয়া।
ভিডিও করার অপশন আছে?
ভিডিও করার অপশন বাট মোবাইল কাছে রাখতে দেয় না, মোবাইল নিয়ে নেয়, বাইরে গেলে মোবাইল ইউজ করতে যায়।
টেকনিক্যালিটির কারণে আমাদের কাছে আর সময় নেই, আমি তোমার সাথে আর কথা বলতে পারছি না, বাট এতটুকু তোমাকে জাস্ট বলে দিতে চাই তুমি তোমার সাথে আছো এবং তোমার চেয়ে বড় প্রোটেকশন তোমার সাথে আর কেউ নেই। প্রত্যেকটা মানুষের ভিতরে সর্বশক্তিমান অবস্থান করেন, এটা তোমাকে বিশ্বাস করতে হবে।
আজকে আপনি ফোন করে রেখে দিবেন, এরপরে কি হবে? কিছু হবে না, যেটা লাইফ ছিল।
আসলে আসলে তুমি যদি প্রতিবাদ না করো তাহলে কোনো চেঞ্জ আসবে না, তোমাকে প্রতিবাদ করতে হবে।
করছি তো ভাইয়া, করছি তো, মাঝে মাঝে মনে হয় যে মৃত্যু ছাড়া মনে হয় উপায় নেই।
না, মৃত্যু কখনোই কোনো
উপায় না, ইন্সপায়ার নেই, ইন্সপায়ার নেই,
মৃত্যু কখনোই কোনো উপায় না। তোমাকে যদি আমি একটা সোজাসাপটা কথা বলবো, তোমাকে যদি পাঁচবার রেপ হয়ে তারপরে ষষ্ঠবারে যে কারো ক্ষতি করতে হয়, কাউকে সবক শিখাইতে হয়, ওই জন্য তুমি বাইচে থাকবা, ওই জন্য তুমি বাইচে থাকবা। কারণ তুমি একদিন একটা মা হচ্ছ, তোমার পেট থেকে যেন ওই ধরনের কেউ জন্ম না নেয়, এটা থাকবে তোমার টার্গেট। এবং যে জন্ম নিবে সে যেন ওই ধরনেরও না হয় এবং কোনোভাবে ওই ধরনের কাউকে মেনে নেয় এমন দুর্বলও না হয়, সেটা হচ্ছে তোমার দায়িত্ব। তুমি বেঁচে থাকবা ওই জন্য, শুধু নিজের জন্য নয়, ঠিক আছে? থ্যাংক ইউ আমাদের সাথে কথাগুলো বলার জন্য, আজকের মতন আমি রেখে দিচ্ছি এবং পরে তোমার সাথে কথা হবে। যদি তুমি বিপদে পড়ো এবং যদি তুমি সত্যি সৎসাহস নিয়ে আগাও তাহলে জাস্ট তাকায় তাকায় দেখবা তোমার আশেপাশে কিভাবে সৃষ্টিকর্তা মানুষ পাঠিয়ে দেন, আর কোনো চিন্তার কিছু নেই। ওকে, আজকের মতন বাই বাই। ওয়েল ফ্রেন্ডস, অনেকগুলো কথা বললাম, এমন কোন কথা মানে এমন কিছু কথাও বলে ফেললাম যেগুলো হয়তো আমি একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে আপনাদের সাথে কথা হবে।
রয়্যাল টাইগার জয় করেছে বিশ্ববাজার, যুক্তরাজ্য ও সৌদি আরব সহ 21টি দেশ, 3টি মহাদেশের 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা করবেই। রয়্যাল টাইগার ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
ABC Radio, Radio 89.2 FM.
RFL Water Pump, time check.
Shomoy ekhon raat 12:00.
RFL Water Pump, panir nishchit samadhan.
Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo, Recharge Yourself.
Pakina shomoy jokhon ar kichu te bondhur telephone mon boshe na janlar grill ta te thakai matha mone hoy ba
সাথে গান গে যা, নতুন নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে, আয় কুকু আয় কুকু আয়। সেই শহর ছেড়ে ছেলে বেলার মতো বায়না করে কাজ থেকে নে না তুই আমায় কেড়ে বেঁধেছিস তুই কেমন কাজল দিলি কালো চোখে আয় খুকুয়ায় আয় সেদিনে চল চলে যায় ছোট্ট বেলা তোর ফিরিয়ে আনি আয় খুকুয়ায় আয় খুকুয়ায় আয় খুকুয়ায় আয় খুকুয়ায় আয় খুকুয়ায়
রয়্যাল টাইগার উইক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ শুনছেন এবিসির রেডিও এফএম 89.2 আর চলছে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটা মানে কি বলবো আপনাদেরকে আর নতুন করে একটু আগে আমরা যে কথাগুলো শুনলাম একজনের কাছ থেকে সেই কথাগুলো অনুসারেই এই গানটা ছাড়লাম আয় খোকো আয় সত্যিকারের একজন বাবা আসলে কেমন হয় সেটা একটু মনে করতে ইচ্ছে করছিল তাই এই গানটা ছেড়ে নিজে মনে করা এবং আপনাদের সবাইকেও একটু মনে করিয়ে দেওয়া আর আপনি এখনো চাইলে এসএমএস করতে পারেন আপনার জন্য এসএমএস প্যানেল খোলা আছে আপনার মোবাইলের মেসেজ অপশনে যাবেন টাইপ করবেন এবিসি স্পেস দিয়ে লিখবেন আপনার নাম না চাইলে না লিখবেন তারপরে আপনার নাম্বারটা লিখবেন তারপরে আপনার অপরাধগুলো লিখে পাঠিয়ে দেবেন একজন আমাকে তার নাম্বার পাঠাচ্ছে কিন্তু তাকে যখন কল করা হয়েছিল সে কেটে দিয়েছিল আপনার নামের লাস্টের আপনার নাম্বারের লাস্টের তিনটা ডিজিট হচ্ছে 605 ব্রাদার আমি আপনাকে ফোন দিয়েছিলাম আপনি ধরেননি পরবর্তীতে আপনি ধরবেন কিনা সে ব্যাপারে আমি শিওর না তবে পরবর্তী বিরতিতে আমি আপনাকে আবারও কল করার চেষ্টা করব আরও একজন আমাকে এসএমএস করেছে লিখছে যে সাহস হচ্ছিল না মেসেজটা করার আমার বাবার ভাই আমাকে ফিজিক্যাল রিলেশনের জন্য প্রেশার দিচ্ছিল কিন্তু আমার বাবা মেন্টালিটির জন্য কিছু করতে পারছি না খুব বাজে পরিস্থিতিতে আছে ভাইয়া অনেকেই আমাকে এখন এই পরিস্থিতি অনুযায়ী মেসেজ পাঠাচ্ছেন আমি বুঝতে পারছি কিন্তু আমি খুবই দুঃখিত যে আসলে আমাদের অনুষ্ঠানটা এই বিষয়ক নয় এই বিষয়ক বটেই তবে হ্যাঁ যদি ওই যে যেটা বললাম যে আমাদেরকে একটু আগে যে ফোন করেছিল বেনামে যে ফোন করেছিল সেই বেনামে ফোন করার পরে সে কিন্তু প্রথমে তার অপরাধটা বলেছে সে একজন মানুষের নামে ভুলভাবে মিথ্যা প্রচারণা করেছিল তাকে বদনাম করার জন্য সেই অপরাধটা স্বীকার করতে কিন্তু সে ফোন করেছিল আপনি কিন্তু
আরেকজনের অপরাধ বলার জন্য আমাকে ফোন করার অনুরোধ করছেন সেটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মূল ব্যাপার, আপনাকে আপনার কষ্ট প্রকাশ করার জন্য নয়, এই জায়গাটা আপনার অপরাধ প্রকাশ করার জন্য, যে অপরাধের মধ্যে থেকে আপনি বেরিয়ে আসতে চান। আরো একজন ওকে, আপনি বলেছেন কোন এক কলেজের অধ্যাপক ছাত্রছাত্রীর সাথে বাজে ব্যবহার করছে, সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? এই ব্যাপারটা নিয়ে আসলে অনেক মানে কি বলবো, যে অনেকেই এই ধরনের কমপ্লেন গুলো করে, অনেক টিচারের সম্বন্ধে অনেক কিছু বলে, কিন্তু আসলে এভাবে বললে অনেকের কথাই বলা যায়, কিন্তু এখানে এটা বলার জায়গা না। আমি আসলে চাই ওই টিচার গুলা কোনো একদিন ফোন করুক, ওই টিচার গুলা কোনো এক সময় ফোন করুক, বা আপনারা কোনোভাবে বাধ্য করেন তাকে ফোন করতে। আমি তো তাদেরকে ফোন করে বলতে পারি না যে আপনি কেন এই ধরনের অপরাধ করলেন, তাই না? কেউ একজন আমাদেরকে লিখে পাঠিয়েছে যে মেয়েটার কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছিল, তারপরে এই গান, প্রচন্ড কষ্ট, ইচ্ছা করে এই কষ্টটা সবাইকে দিলাম। বাবার স্বরূপ এবং বাবার কুরূপ দুটোই যাতে আপনার মাথার ভেতর দিয়ে খেলে, এই কারণেই এই গানটা ছাড়া। নিলয় আছে আমাদের সাথে, নিলয়ের ইচ্ছে যে আম্মু আব্বু ডিভোর্স করেছে, সো আই ওয়ান্ট টু কমিট ক্রাইম, নাও টেল মি হোয়াট ক্যান আই ডু, দ্যাট ইজ নট আ রিজন টু কমিট ক্রাইম, তোমার আব্বু আম্মু যে এই কাজটা করেছে সেই কাজটা কিন্তু ক্রাইম নয়, তুমি কেন ক্রাইম করতে চাচ্ছ আমি সেটা জানতে চাই। নিলয়, তুমি চাইলে আমার সাথে কথা বলতে পারো, তোমার ফোন নাম্বার যদি আমাকে পাঠাও তাহলে আমি তোমাকে কল করব। আর আরেকজন ছিলেন যিনি তার নাম্বার পাঠিয়েছিলেন 605 আপনার নামের শেষে, আপনি কাইন্ডলি যদি আমাকে আরেকটা এসএমএস পাঠান আমি হয়তো আপনাকে ফোন করব। আরো একজন আছে আমাদের সাথে, সে লিখেছে ভাই আমি অনেক বড় অপরাধ করি, তার কারণ আমাকে একজন ঠকিয়েছে, আমার লাইফটা শেষ করে দিয়েছে, কিন্তু যার সাথে খারাপ করেছি সে খুব ভালো, এখন আমি ওর কাছে মাপ চাইতে চাই বাট ওকে পাই না। আপনি কি চান আমি আপনার সাথে কথা বলি? তাহলে আপনি অবশ্যই ফোন দিতে পারেন। আরেকজন আছে আমাদের সাথে, তানিয়া লিখছে ভাইয়া ওই আপুর নাম্বারটা দিবেন, ওনার তো অনেক কষ্ট, আমি চাই ওনাকে মুক্তি দিতে। তানিয়া আপনি আগে আপনার পরিচয় পাঠান, আপনি কি একজন উকিল বা আপনি কি প্রচন্ড ক্ষমতা সম্পন্ন কোন রাজনীতিবিদ কিংবা কোন শিল্পপতি বা কিছু, আমরা আগে জেনে নিই যে আপনার ক্ষমতা কতটুকু, তারপরে আপনাকে তার নাম্বার দেয়া যাবে। এর মধ্যে আমাকে একজন এসএমএস এটাও পাঠিয়েছে যে ঐশী নামে একজন চিটাগাং থেকে লিখছে রেহান ভাই আমার মনে হয়েছে এটা ফেক গল্প বলেছে তোমার সাথে কথা বলার জন্য। ঐশী তুমিও একটা মেয়ে, তুমিও একটা মেয়ে, তুমি তোমার বাবার সম্বন্ধে এই ধরনের কথা বলতে পারবে কারো সাথে কথা বলার জন্য? যদি বলতে পারো তাহলে সেটা তোমার মানসিকতার ব্যাপার, সবাই পারে না। এরপরে আরো একজন আছে আমাদের সাথে, দেখছি যে ভাইয়া আমি তোমার মা বাবা, আমি আমার মা বাবার সাথে অনেক অপরাধ করেছি কিন্তু তাদের কাছে ক্ষমা চাইতে ভয় হয়, ভাইয়া এখন কি করব? প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি অপরাধ করা বন্ধ করবেন, অপরাধ করা যদি আপনি বন্ধ না করেন তাহলে আপনার অপরাধ বাড়তে থাকবে, আর যতই আপনার অপরাধ বাড়তে থাকবে ততই ক্ষমা চাওয়ার ভীতি বাড়তে থাকবে, এটা কিন্তু সবার জন্য সত্য। আমরা একটা মিথ্যা বা একটা ভুল কাজ করে সেটাকে লুকানোর জন্য আরো এতগুলো ভুল কাজ করে ফেলি যে অপর দিকের মানুষগুলোকে, যাদের সাথে আমরা ভুলটা করছি বা অপরাধ করছি, তাদের কাছে আমাদের সম্বন্ধে বিশ্বাসটা আমরা আরো বাড়িয়ে দিই, আরো তীব্র করে দিই, তাদের কাছে আমরা অবস্থানটা এমন জায়গায় নিয়ে যাই যেহেতু আমরা অপরাধী সেহেতু আমরা এমনভাবেই অ্যাপ্রোচটা করি যাতে আমাদেরকে সম্পূর্ণ নিরপরাধ মনে হয়, এবং সেটা করতে গিয়ে তাদেরকে আমরা এত উঁচুতে উঠিয়ে দিই, এত ভুল কিন্তু একটা উঁচু জায়গায় তাদেরকে রাখি যে তাদের সামনে আর ক্ষমা চাওয়ার মতন সাহসটা আমার হয় না, যে যেই মানুষটার আমি এত উঁচু একটা অবস্থানে আছি সেই মানুষটার কাছে আমি ক্ষমা চাইতে গিয়ে এত নিচে কিভাবে নেমে যাব, এই চিন্তাটা অনেকের মধ্যে আসে। তো আমার কথা হচ্ছে যে প্রথমে অপরাধ করা বন্ধ করুন, একটা সময় দেখবেন আপনি সাহস করতে পারছেন যে আপনার যে কয়টা অপরাধ ছিল সেটা আপনি মুখে বলতে পারছেন, কারণ একটাই, কারণ হচ্ছে মানে কি বলবো, যে আপনি যখন অপরাধ করা বন্ধ করবেন তখন আপনার মধ্যে একটা অন্যরকম ব্যাপার কাজ করবে, সততা কাজ করবে, তখন আপনি বুঝবেন যে অপরাধগুলো আপনি করে ফেলেছেন সেটা অতীত হয়ে গেছে, এবং অতীত বর্তমানে যতই চেষ্টা করুক খুব বেশি প্রভাব কিন্তু ফেলতে পারবে না যদি আপনি বর্তমানেও অতীতের অপরাধগুলো করতে না থাকেন, আর যদি আপনি করতে থাকেন তাহলে কিন্তু আপনার এই অপরাধগুলো কিছুদিন পরে আপনাকেই ছবল দেবে ঘুরে, এতে কোনো 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 মানে ইয়ে নেই। মানে কি বলবো যে এতে কোন রকম কোন সন্দেহ নেই। নীলাশা আছে আমাদের সাথে, লিখছে যে একটা সত্যিকারের বাবা কোনোদিনও রেপ করার চেষ্টা করবে না। নীলাশা, আপনার এই ধারণাটাকে সম্পূর্ণ ভুল করে দিয়ে বলতে চাই, আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে প্রচুর 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 পরিমাণে এরকম হিস্ট্রি পাবেন যে বাবার মাধ্যমে একজন মেয়ে রেপড হয়েছে, এরকম হাজার 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 কেস পাবেন। ইনফ্যাক্ট খুব নাম করা কিছু কেসও আছে যেগুলা মানে কি বলবো যে নিকৃষ্টতার অনেক অনেক দূরে। এমন একজন মেয়ে আছে যাকে 16 বছর বয়সে ডাঞ্জন যেটাকে বলে, অর্থাৎ মাটির নিচে ঘর করে সেখানে তার বাবা রেখে দিয়েছিল, এবং সেই ডাঞ্জনে মেয়েটা 22 বছর কাটায়, 22 বছর, এবং 22 বছরে তার 4টা সন্তান হয় তার বাবার কাছ থেকে, এবং সেই 4টা সন্তান ওখানেই জন্ম নেয়। ওই অবস্থাতেই একটা ময়লা কাপড় দিয়ে শুধুমাত্র মেয়েটা নিজেকে মুছে নিত। এই ঘটনাটা 22 বছর যাবৎ চলার পরে যখন ওই 4 জন ছেলের মধ্যে একজন অসুস্থ হয়ে যায়, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, কোনো এক কারণে সেই কি বলবো সত্যিকারের বাবা যার ওরসজাত সন্তানকে সে ব্যবহার করছে, ভোগ করছে, সেই বাবার কোথার থেকে যেন একটু হৃদয় জাগ্রত হয় এবং সে কোনো একটা ছেলেকে নিয়ে যায় হসপিটালে, এবং হসপিটালে ডাক্তাররা দেখে বুঝতে পারে যে এই ছেলেটাকে কখনো সূর্যের আলো টাচ করেনি। সেখান থেকে তাদের সন্দেহ হয় এবং সেখান থেকেই তারা ছেলেটাকে আলাদা করে, ছেলেটার কাছ থেকে শুনে যে সে কোথায় ছিল। সে কিছুই বলতে পারে না পৃথিবী সম্বন্ধে, সে কিছুই জানে না, সে অন্ধকার আর কয়েকটা দেয়াল ছাড়া কিছুই চেনে না। তারপরে সেই লোকটাকে ফলো করে তার বাসায় যাওয়া হয় এবং মাটি খুঁড়ে সেখান থেকে তাদেরকে বের করা হয়। এখন মাটির নিচে ওইরকম বাসা বানানোর পারমিশন লাগে বাইরের দেশে, এটা আমি বাংলাদেশের ঘটনা বলছি না, কিন্তু এটা মোস্ট প্রবাবলি আমেরিকান কোন কান্ট্রির ঘটনা, আমার এক্স্যাক্টলি মনে নেই, তবে আপনারা নেটে সার্চ করলেই পাবেন। এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে তারা সেখান থেকে খুঁজে বের করে, এবং সেই বাসাটা বানানোর পারমিশন সে নিয়েছিল 1947-এ, যখন মানে প্রচুর যুদ্ধ চলছিল 42-47, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তখন এই পারমিশনটা অনেক এলাকাতেই অনেকেই দেওয়া হয়েছিল যে তুমি বম্বিং থেকে বাঁচতে, যখন তখন বম্বিং থেকে বাঁচতে তুমি তোমার বাসার নিচে আলাদা কক্ষ তৈরি করতে পারো যেটা লুকায়িত থাকবে, এবং অন্য দেশের আর্মি থেকেও বা সৈন্য থেকেও তুমি হয়তো সেটার নিচে লুকিয়ে বাঁচতে পারবে। সেই অনুযায়ী পারমিশন নিয়ে, সেই অনুযায়ী ঘরটা করা, তার ব্যবহারটা এভাবে হয়েছিল। সো নীলাশা, আমি সত্যি দুঃখিত, আপনি পৃথিবীটাকে যত সুন্দর ভাবেন পৃথিবীটা ততটা সুন্দর নয়। গাজীপুর থেকে আছে আমাদের সাথে, গাজীপুর কোনাবাড়ি থেকে কেউ একজন লিখছে যে ভাই আমাকে 10,000 টাকা ব্যাংকে জমা দিতে দিয়েছিল আমার কেউ একজন, কিন্তু আমি টাকাটি জমা না করে খরচ করে ফেলেছি। আমি ভেবেছিলাম ও জানার আগে টাকাটা ব্যাংকে জমা করে দিব, কিন্তু আমি জমা করতে পারিনি, এর জন্য আমি নিজেকে অপরাধী মনে করছি। ভাই দোয়া করবেন আমি যেন টাকাটা ফেরত দিতে পারি জমা, আর সে যেন আমাকে করে দেয় ক্ষমা। অবশ্যই হয়তো সে আপনাকে ক্ষমা করবে, কিন্তু ডিপেন্ড করছে অনেক কিছুর উপরে। আপনি একজনের কাছ থেকে টাকা নিয়েছেন, সেই টাকাটা আপনি নিলেন ভালো কথা, কিন্তু টাকাটা তার কতটুকু দরকার ছিল সেটা চিন্তা না করে যদি আপনি এই ধরনের একটা কাজ করেন, কাউকে না বলে যদি কারো কাছ থেকে টাকা নেন, সেটা তো অবশ্যই অপরাধ হইয়া, এবং সেই অপরাধটা আপনি স্বীকার না করলেও যে কোনোদিন কিন্তু ধরা খেতে যাচ্ছেন, কারণ 10,000 টাকা সহজ কথা নয়, 10,000 টাকা কোনো সহজ কথা নয়। তো সেটা একসময় না একসময় আপনি ধরা পড়বেনই, তো ধরা পড়ার আগেই অন্তত যদি আপনি তার কাছে ক্ষমাটা চান যে আমি তো টাকাটা খরচ করে ফেলেছি এখন ফেরত দেওয়ার চিন্তায় আছি, তাহলে হয়তো সে আপনাকে 10 দিন ফোন করে গালি দিবে যে এই টাকা আমার দিস না কেন, এই আমার টাকা তুই খরচ করিস না কেন, হয়তো এরপরে কোনোদিন আপনার হাতে টাকা দেবে না, সবই ঠিক আছে, কিন্তু আপনাকে কিন্তু একজন অপরাধীর জীবন বাঁচতে হবে না, আপনাকে কিন্তু 24 ঘন্টা নিজেকে চোর মনে হবে না, কারণ আপনি অলরেডি যার কাছ থেকে টাকা নিয়েছেন তাকে বলে দিয়েছেন যে আমি এই টাকাটা সরিয়েছিলাম। আরো একজন আছে আমাদের সাথে যাত্রাবাড়ি থেকে, লিখছে যে আমি একজনকে বিয়ের আগে ভালোবাসতাম, আমিও আগে থেকেই বিবাহিত, সেও আমিও আগে থেকে বিবাহিত ছিল আর সাথে আমার সব হয়েছে, আমি কি আমার বর্তমান স্বামীকে ঠকাচ্ছি? বিয়ের আগে আপনি একজনকে ভালোবাসতেন এবং বিবাহিত, সেও বিবাহিত ছিল। দেখুন, প্রথমেই আমি আপনাকে একটা কথা বলবো যে যখন বিবাহিত কারোর সাথে আপনি সম্পর্কে যান তখন আপনার একটাই সমস্যা হয়ে দাঁড়ায় যে সেটা হচ্ছে আপনি মানসিকভাবে হোক শারীরিকভাবে হোক যেই সম্পর্কের উপরেই যান না কেন সেই সম্পর্কটাতে যাওয়ার অধিকার আপনার নেই, সেই সম্পর্কটা আইনানুগভাবে কোনো একজনের হাতে হস্তান্তর হয়েছে, এবং এই কারণেই বিয়ে নামক প্রথাটা, এই প্রথার মধ্যে যখনই আসেন তখন আপনি অধিকার বোধ ক্ষুণ্ণ করেন, এবং সেটা অনেক বড় একটা অপরাধ, এবং আপনার স্বামীকে আপনি ধোকা দিচ্ছেন তখনই যদি আপনার এখনো সেই মানুষটার প্রতি ভালোবাসা থেকে থাকে। যদি না থাকে, আপনি যদি আপনার স্বামীকে ভালোবাসতে পারেন তাহলে আমি এখানে কোনো অপরাধ দেখছি না। কিন্তু যদি এমন হয় যে আপনি আপনার স্বামীকে ভালোবাসার ভান করছেন, আসলে তাকে ভালোবাসছেন না, তাহলে তো আপনি টানা একজনকে ধোকা দিয়ে যাচ্ছেন এবং টানা তার ক্ষতি করে যাচ্ছেন। এটা কি ঠিক হবে? আরো একজন আছে আমাদের সাথে, লিখছে যে আমায় একজন কি আমায় একজন ইয়াবা বাবা খাই, দয়া করে আমাকে ফোন করো, আমি এখন কি করব, ইয়াবা খাওয়া কি করে বাদ দেব। ভাইয়া, এটা তো একটা গুরুতর অপরাধ বটেই, তবে অপরাধটার সম্পূর্ণ ভোগান্তি আপনার উপর দিয়ে যাবে। অপরাধটা আপনি আপনার সাথে করছেন, একসময় অপরাধ আপনাকে করবে, এটাই নিয়ম। এই যে আপনি এখন যেই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি নিজেই কিন্তু বুঝতে পারছেন যে এটা আপনার ধরা ঠিক হয়নি এবং এটা আপনার ছেড়ে দেওয়া উচিত। যদি এরকম কোন বড় রকমের ঝামেলা হয় যে না আপনি কোনোভাবেই ছাড়তে পারছেন না, আপনি সম্পূর্ণভাবে মানসিকভাবে শারীরিকভাবে আসক্ত, সেই ক্ষেত্রে আমি বলবো আপনি নিজে কোনো রিহ্যাবিটেশন সেন্টারে যান এবং সেখানে রিহ্যাবে আপনি নিজেই ভর্তি হন, অন্তত 3 মাসের জন্য ভর্তি হন। 3 মাসের মধ্যে তারা অন্তত আপনাকে আর যাই হোক কখনো এই ধরনের ড্রাগস সেবন করতে দিবে না। এবং 3 মাসের মধ্যে আশা করি যদি আপনার এভাবে 90টা দিন যায় তাহলে আপনার ওই আসক্তি হয়তো আর থাকবে না। আর যেহেতু আপনি নিজে বুঝতে পারছেন যে আপনি আসক্ত, যেহেতু আপনি নিজে বুঝতে পারছেন আপনার এই অপরাধটা, সেই অপরাধটা যদি আপনার কাছে অপরাধী মনে হয় তাহলে অপরাধ থেকে বের হয়ে আসার একটাই উপায়, নিজেকে জেলের ভিতরে জীবনযাপন করা। এবং জেলের ভিতরে মানে আমি বলতে চাচ্ছি রিহ্যাব, তাই না? রিহ্যাবের ভিতরে যদি আপনি এটা করতে পারেন তাহলে এটা খারাপ হবে না, এটা কোনোভাবেই খারাপ হবে না। হয়তো আপনার জীবনের 3টা মাস যাবে, হয়তো হাজার হাজার লোক জানবে, আপনার আশেপাশের লোকজন জানবে যে আপনি অ্যাডিক্টেড ছিলেন, আপনি রিহ্যাব থেকে এসেছেন। বিশ্বাস করুন, আপনি যখন সফলতার পথে আগাবেন না তখন এগুলো কিচ্ছু কারো মনে থাকবে না। এবং একই সাথে আপনি যখন সফলতার দিকে আগাবেন, অর্থাৎ ইয়াবা খেয়ে খেয়ে নষ্ট হয়ে যাবেন, তখনও কিন্তু আপনার দিকে কেউ আগাবে না। কিছু মানুষ আপনার আশেপাশে থাকবে যারা শুধু আপনাকে মানে বাজে কথাই বলবে, মানে আপনার বাজে অবস্থানটাকেই বারবার আপনাকে বলবে যে তুমি তো এই কাজটা খারাপ করছো, এই কাজটা খারাপ করছো, ভালো অবস্থায় সেটা বলবে না। আর তুমি যদি একসময় খারাপ কাজ আপনি করে থাকেন অনেক, আর পরবর্তীতে যদি আপনি অনেকগুলো ভালো কাজ করেন, তাহলে পরবর্তী ভালো কাজগুলো এই মানুষ মনে রাখবে, কখনোই আপনার আগের কথা মনে রাখবে না। তাই আপনি এটা করতে পারেন। ওকে, এরপরে আছে আমাদের সাথে কেউ একজন ঢাকা থেকে, দেখছি যে ভাইয়া একটু আগে যে আপুটা কথা বললো, আমি মনে করি তার বাবা যে কথা বলেছে তার জন্য তার সাজা হওয়া দরকার। অবশ্যই সাজা হওয়া দরকার, অবশ্যই সাজা হওয়া দরকার। তার সবচেয়ে বড় সাজা কোন দিকে হচ্ছে জানো? সে কোনোদিনও তার মেয়ের দোয়া পাবে না, কোনোদিনও সে তার সন্তানের দোয়া পাবে না। এটা হচ্ছে তার সবচেয়ে বড় শাস্তি, যেটা সে অলরেডি পেয়ে গেছে, বরং বদদোয়া পাচ্ছে। আচ্ছা, আমাদের সাথে আরো একজন লিখছে যে আমি ক্লাস 10 পড়ি, জানেন আমি নিজেকে অন্ধকারে ঠেলে দিচ্ছি, নিজেকে নিজেই অপরাধী করে তুলছি, আমি কিভাবে অপরাধ থেকে বের হব? মাসুদ, অপরাধগুলো না জানলে তো বলতে পারছি না। রিফাত আছে আমাদের সাথে মহেশখালী থেকে, বলছে, লিখছে যে আমি একটি মেয়েকে ভালোবাসতাম, সে আমাকে দুঃখ দিয়ে চলে গিয়েছে, এখন আমি কি করবো বুঝতে পারছি না। আপনার জীবন আপনি পার করুন, কে চলে গেছে না গেছে পরের ব্যাপার। তমাল আছে আমাদের সাথে, লিখছে আমার একটা বড় ভুল, আমি একটা আপুকে ইচ্ছে করে উলঙ্গ অবস্থায় দেখেছি, আমি এইটা আজও ভুলতে পারিনি, জানি না ক্ষমা সত্যি করেছে কিনা। আপনি কি তার কাছে ক্ষমা চেয়েছিলেন? আমার মনে হয় না আপনি তার কাছে ক্ষমা চেয়েছেন। ক্ষমা চাইতেও হয়তো আপনার কাছে লজ্জা লাগবে, আপনি এত নিকৃষ্ট একটা কথা কাজ করেছেন। যাই হোক, এরপরে আমাদের সাথে আছে টুবা ঢাকা থেকে, লিখছে রেহান বি কুল ম্যান ফর দ্য ওয়েমেন ফর টর্চারিং ফর এভার। অর্থাৎ সে বলতে চেয়েছে যেটা, যে পুরুষ মাত্রই নারীর উপর নির্যাতন করবেই, ঠান্ডা হও। সরি, আমি তো নারী নই, আমি এসব সহ্য করে ঠান্ডা থাকতে পারি না, যেই কারণে নারীরাই নির্যাতিত হয় এবং পুরুষ হয় না। যেদিন নারীরা জেগে উঠবে তার হয়তো 50-60 বছর পর থেকে ঘটনাটা উল্টো দাঁড়াবে, হয়তো দেখা যাবে যে উল্টো পুরুষ নির্যাতন শুরু হয়েছে পৃথিবীতে, হতে পারে, তাই না? কিন্তু এই যে মেনে নেওয়ার যে চিন্তা ভাবনাটা না, সেটাই সমস্যা করে দেয়, তাই না? ভাই আমি এমন কেমন আছেন? ভাই আমি একা একা 2 বার ধোকা খেয়েছি, আমার লাইফে অনেক ঘটনা, আমার সব কথা SMS এ গুছিয়ে বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি আর করা। আছে আমাদের সাথে তুষা, লিখছে একজন বাবা কিভাবে তার সন্তানকে রেপ করতে পারে, সে বাবা নাকি জানোয়ার। আচ্ছা, একটা মেয়েকে, মেয়ে কি তার ঘরের ভিতরে সেফ না? তুষা, আসলে ঘর বলতে আমরা কি বুঝি? ঘর বলতে তো চারটা দেয়াল নয়, চারটা দেয়াল যদি ঘর হয় তাহলে তো যারা জেলে আছে তারাও ঘরের ভেতরেই আছে, তাই না? ঘর তো আসলে আপন মানুষদেরকে দিয়ে হয়, আর সেই আপন মানুষটা অনেক সময় দেখা যায় যে ভালো হয় না, অনেক সময় দেখা যায় যে খুবই নিম্নমানের হয়, এবং সে যদি নিম্নমানের হয়, মানুষ হিসাবে যদি কেউ নিম্নমানের হয়, তাহলে সে বাবা হোক, মা হোক, চাচা হোক, খালা হোক, বন্ধু হোক, বয়ফ্রেন্ড হোক, হাজবেন্ড হোক, ডাজেন্ট রিয়েলি ম্যাটার, ডাজেন্ট রিয়েলি ম্যাটার। সিমন আছে ত্রিপুরা থেকে, রাঙামাটি থেকে আমাদের সাথে আছে। আমাদের সাথে শারমিন লিখছে যে কারোর ভালোর দিক বিবেচনা করে কাউকে ধোকা দেওয়া, কথা দিয়ে কথা না রাখাটা কি কোনো অপরাধ ভাইয়া? সঠিক পথে ফিরিয়ে আনতে না পেরে বাধ্য হলাম। শারমিন, তুমি যেটা লিখেছো যে ভালো দিক বিবেচনা করে কাউকে ধোকা দেওয়া, কথা দিয়ে কথা না রাখাটা কি কোনো অপরাধ? আমি তোমার প্রথম অংশটুকু বুঝিনি, ভালো দিক বিবেচনা করে কিভাবে ধোকা দেওয়া যায় আমি এটা জানি না, তবে কথা দিয়ে কথা না রাখাটা তো কোনোভাবেই ঠিক না। সঠিক পথে ফিরিয়ে আনতে না পেরে বাধ্য হলাম কি করতে, সেটাও বাকিটুকু এস এম এস টা আসেনি। আচ্ছা, এরপরে আছে আমাদের সাথে কেউ একজন লিখছে যে আমার ওয়াইফ আমার পরিবারের কারোর সাথে মিশতে পারে না, সবসময় অশান্তি লেগে থাকে, তাই আমি ওয়াইফকে নিয়ে বাড়ি ছেড়ে ঢাকায় চলে এসেছি। আমি আসার পর বাসার সবাই এখন অনেক কষ্টে আছে, কারণ আমি ছিলাম পরিবারের সম্বল, তাই নিজেকে অপরাধী মনে করছি। অবশ্যই আপনি অপরাধী, অবশ্যই আপনি অপরাধী, আপনি অপরাধ করছেন আপনার পরিবারের সাথে, আপনার পরিবারকে আপনি তুচ্ছ করে আপনার আরেকটি পরিবারকে আপনি একটা অবস্থানে নিয়ে আসার চেষ্টা করছেন, কিন্তু সেটাকে তো আমরা কখনোই সঠিক বলতে পারবো না, আসলেই কখনো সঠিক বলতে পারবো না। আপনার দায়িত্ব সবার জন্যই সমান। আমি বলছি না যে অনেকে হয়তো আপনাকে এই ধরনের কথা বলতে পারে, আরে এমন বউ দিয়া কি করবি, এইরকম বউ ছেড়ে দে, যে তোর বাবা মায়ের কাছে তোকে থাকতে দেয় না তাকে ছেড়ে দে, না এই ধরনের কথা বলা যাবে না, কারণ আপনাকে এটাও বুঝতে হবে যে আপনার ওয়াইফও তার বাবা মাকে ছেড়েই আপনার কাছে এসেছে। ট্রেডিশনাল ভাবে ওটা নিয়ম বলে হয়তো আমরা এটাকে খুব স্বাভাবিকভাবে দেখি যে একটা মেয়ে তো আসবেই বাবা মা ছেড়ে, কিন্তু না, তারপরেও সে এসেছে এখানে, আপনি তার বাবা মা হাজবেন্ড সবকিছু। সো আপনাকে দুই ধরনের ডিসিশন নিতে হবে এখানে ভাই। আমি একটা কথা আপনাকে বলবো যে আপনার পার্সোনালিটি যেটা কাজল ভাই, সেই পার্সোনালিটিটাকে আরো স্ট্রং করতে হবে। আপনাকে এমন একটা অবস্থানে যেতে হবে যে আপনাকে দিয়ে যাতে কেউ এই ধরনের কোনো কিছু করাতে না পারে। আপনার পরিবার অসচ্ছল অবস্থায় আছে, বাজে অবস্থায় আছে, আপনার বাবা মা যারা আপনাকে জন্ম দিয়েছে, আপনি একজনকে বিয়ে করতে পারবেন এই যোগ্য আপনাকে বানিয়েছে, তাদের ছেড়ে আপনি কিভাবে আসলেন ভাইয়া? তাদের ছেড়ে আপনি কিভাবে আসলেন? এমন হতো যে তাদেরকে আপনি ভালোই রাখতে পারছেন দূর থেকেও, দুটো সংসারই ভালো আছে, তাও আমি একটা মেনে নিতাম, কিন্তু এই কাজটা আপনি কিভাবে করলেন? এই কাজটা আপনি কখনোই করতে পারেন না, এই কাজটা আপনি কখনোই করতে পারেন না। এবং আমি আপনাকে বলবো যে কোনো ভাবে হোক দুটো পরিবার এক হয়ে থাকার চেষ্টা করতে, দরকার পড়লে সাবলেটের মতন থাকেন, আলাদা রান্না বান্না করেন, কিন্তু বাবা মাকে কষ্ট দিয়েন না। কারণ কি জানেন, এই জিনিসটা আপনার কাছে ব্যাক আসবে, একসময় আপনার কাছে ব্যাক করবে, যখন আপনার ছেলে সুন্দরী কোনো মেয়েকে বিয়ে করে চলে যাবে আপনাকে বুড়ো অবস্থায় রেখে আপনার আশেপাশে না থেকে, তখন কিন্তু কাজল আপনি বলবেন যে ইস কি ভুলটা করেছিলাম, এই ভুলের কারণে এখন আজকে ভুগতে হচ্ছে আমাকে। তো আমার মনে হয় আপনি এই ভুলটা করবেন না। ওকে, এরপরে আছে আমাদের সাথে কে, মাহমুদুল্লাহ হাসান রনি লিখছে যে ভাইয়া আমি 11টা রিলেশনশিপ করেছি, 2 ইয়ার্স আগে আমি সব স্টপ করেছি, বাট 5 মান্থ আগে সিমানি নামে একটা মেয়ের সাথে রিলেশন করে ও আমাকে ধোকা দেয়, আর এখন আমি ওর উপর রাগ করে আরো দুটো রিলেশন করেছি, তাও ফেক। ইউ আর 100% রং, ইউ আর 100% রং। ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে আপনি 11টা রিলেশন না, আপনি একটা রিলেশনও করেননি। যে সত্যিকারের একটা রিলেশনশিপে যায় সে তো এতগুলো রিলেশনশিপ করতে পারে না, তার মানে প্রত্যেকটা রিলেশন করার আগে আপনি জানতেন রিলেশনশিপগুলো থাকবে না। আবার হ্যাঁ, 2-3টা লাইফে এই ধরনের ঘটনা হয়তো বা ঘটতে পারে যে আপনি সত্যি সত্যি কারো প্রেমে পড়েছিলেন কিন্তু ব্যাপারটা মেলেনি বা মিটমাট শেষ পর্যন্ত হয়নি, শেষ পর্যন্ত আগায়নি। কিন্তু রনি ভাই, আপনি যেটা করছেন সেটা আসলেই সম্পূর্ণ পরিমাণে ভুল। এবং দেখুন, সীমানি নামে মেয়েটা যে আপনাকে রিলেশনশিপ করে ধোকা দিয়েছে, 11 জনের বদলে একজন আপনাকে ধোকা দিয়েছে, তার জন্য আপনি আরো 2 জনকে ধোকা দিচ্ছেন। অর্থাৎ একজন সীমানি ধোকা দিয়েছে একজনকে, আপনি ধোকা দিচ্ছেন সীমানিকে বাদ দিলেও 13 জনকে। তো এই 13 জনকে ধোকাবাজি দেয়া কখনোই সীমানির অপরাধ আপনার অপরাধটাকে কমিয়ে দেবে না। যত যাই হয়ে যাক আপনার অপরাধটাকে কমিয়ে দেবে না, কোনোভাবেই না। যে কারণে নিজেকে ক্ষমা করাটা একটু কষ্ট। ফর এক্সাম্পল, আমি যদি আমার কথাই ধরি, আমি যদি নিজেকে দিয়ে এক্সাম্পল দিই, আমি একটা মেয়ের সাথে ব্রেকআপ করতে বাধ্য হয়েছিলাম, তার কারণ হচ্ছে আমি অপরাধী ছিলাম, আমি তার কাছে অপরাধটা করেছি এবং আমি নিজেকেই ক্ষমা করতে পারিনি। আমি সামনে গিয়ে কি দাঁড়াবো, তার তরফ থেকে দেওয়া সব রকম শাস্তি আমি মেনে নিয়েছিলাম এবং যতদিন পর্যন্ত তার মনে ক্ষোভ আছে সে যত শাস্তি দিতে চাবে আমি সব মাথা পেতে নেব, তার বদলে আমি একটা কথাও বলবো না, কারণ যতদিন তার মনে ক্ষোভ আছে ততদিন পর্যন্ত ভুলটা আমি করেছি। সেও আমার সাথে অনেক বড় বড় ভুল করেছিল, কিন্তু সেগুলোর জন্য আমি তাকে ক্ষমা করেছিলাম, আর যেহেতু আমি তাকে ক্ষমা করেছিলাম তার কিন্তু এখানে কোনো দায় দায়িত্ব নেই। তাই বলে আমি অপরাধ করলে তারও ক্ষমা করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। সে ক্ষমা করতে পারেনি, আমি ক্ষমা করতে পেরেছিলাম, এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে অপরাধ সে করেছিল, অপরাধ আমিও করেছিলাম এবং আমি একজন অপরাধী হিসেবেই তার কাছ থেকে কিন্তু শাস্তিটা আমার প্রাপ্য। সো আমি আপনাকে যেটা বলতে চাই মাহমুদুল হাসান রনি, এগারোটা মানুষ, আমি এগারোটা মেয়ে বলবো না, এগারোটা মানুষের সাথে আপনি সম্পর্ক করেছেন, আরো দুজনের সাথে আপনি সম্পর্কে লিপ্ত হচ্ছেন, যদি এটা কোনোভাবে সত্যি হয়ে থাকে, আসলে যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমি প্রথমত এটা বলতে চাই যে আপনার অপরাধটা প্রচন্ড গুরুতর এবং এটার জন্য আপনার জীবনে প্রচন্ড ভোগান্তি আসতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। মনে রাখবেন ভোগান্তিটা কিন্তু শুধু আপনার উপর দিয়ে যাবে না, এমন হতে পারে যে আপনি এগারোটা মেয়ের সাথে যা করেছেন আপনার বোন বা আপনার খুব কাছের মানুষ হয়তো বা অন্য কারো এগারো জনের মধ্যে পড়ে যাবে, তখন আপনার তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কিছু করার নেই, কারণ যে অপরাধে আপনি নিজে এত ভালোভাবে অপরাধী সেই অপরাধের বিচার আপনি কিভাবে করবেন, তাই না? রাশেদ আছে আমাদের সাথে, রাশেদ আপনার এসএমএসটা বোঝা যাচ্ছে না, আর একটু ক্লিয়ারলি পাঠাতে হবে, আমি খুবই দুঃখিত। আর ফেসবুকে যাব, ফেসবুকেও আমার সাথে পোস্ট আছে অনেকেই, আমি বলেছিলাম ফেসবুকে আপনারা চাইলে লিখতে পারেন যে কোন ধরনের মানুষের নিজের অপরাধটা স্বীকার করে নেওয়া উচিত। এখন পর্যন্ত দেখতে পাচ্ছি 22টা শেয়ার এবং আশা করছি এই 22টা শেয়ারের মধ্যে ভ্যালুয়েবল কোনো কথা পাবো। সোহা আহমেদ আছে আমাদের সাথে, কিছুই লেখেনি, নুজহাত তাবাসুম আছে, শাখাওয়াত হোসেন অর্ণব আছে, এস কে সুজনও আছে আমাদের সাথে, মিনহাজ রহমান লিখছে যে ভাইয়া আজ তোমার কথাগুলো খুব ভালো লাগছে, কারণ আজ তুমি কোনো একজন ক্রিমিনালের সাথে না, কয়েক হাজার ক্রিমিনালের সাথে। আসলেই একজন ক্রিমিনাল আর কি করতে পারে বলো, হাজার হাজার ক্রিমিনালের সাথেই কথা বলতে পারে। সঞ্জিদা ইয়াস সেও শেয়ার করেছে, রফসানা সঞ্জিদা শেয়ার করেছে, এমডি শাহ আলম লিমন সেও শেয়ার করেছে, এমডি আরিফুল শেয়ার করেছে, মেহরিমানুর মিমি সেও শেয়ার করেছে, তানজিলা আজাদ রাকা শেয়ার করেছে, মিশমিও শেয়ার করেছে, লিখেছে রেহান আছি ছিলাম থাকবো, খেলার রেজাল্ট যাই হোক না কেন বাংলাদেশ আমাদের মনে, বাংলাদেশ আমাদের প্রাণে, আর আমাদের কি প্রাণ বলছে বাংলাদেশ জিতেছে, আর বাংলাদেশ জিতেছে না, শুধু শুধু প্রাণ বললে তো হবে না, ইমোশনালি তুমি বলতে পারো যে আমরা লড়ে হেরেছি বা কষ্ট করে হলেও আমরা হেরে গেছি, কিন্তু সত্যকে তো তুমি এড়িয়ে যেতে পারো না। অবশ্যই আমি বলবো যে আজকের ম্যাচের হিরো হচ্ছে দিনেশ কার্তিক, যত যাই হয়ে যায় যে যত ভালো খেলাই খেলে ফেলুক না কেন আজকের ম্যাচের উইনার হচ্ছে ইন্ডিয়া, এবং এটাও আমাদের স্বীকার করে চুপচাপ বসে বসে ওদের কোবরা ডান্স দেখা উচিত। আর শ্রীলঙ্কার যারা সাপোর্টার, তারা যারা কোবরা ডান্স নেচে যাচ্ছে, তাদেরকে কি বলবো যে অনেকে অনেক সময় নিজের নাক কেটে অন্যকে নিচে নামায়। শ্রীলঙ্কানদের অবস্থাও এখন অনেকটা তাই বলা যায়, তাই না? অন্য দেশের যাই হোক এটা বাদ দিই, জেবা হুমায়রা আছে আমাদের সাথে, লিখছে যে প্রচন্ড হতাশা, চোখ ভরা অশ্রু নিয়ে আছি আমি জানি। এরপরে আছে আফরিন রিপা, তারপরে আছে এহসাস সুপ্তি, নিশ্চয় তখন পঞ্চম শ্রেণীতে পড়ি, শীতকাল ছিল, আপু ভাইয়া ভাবি আব্বু আম্মু চাচা চাচি সবাই মিলে রাত্রে আগুন পোহাচ্ছিলাম, কোনো এক কারণে সবাই আগুনের কাছ থেকে উঠে রুমে চলে গেল, তখন আমি আর আমার চাচাতো ভাইয়ের ছেলে ওখানেই বসেছিলাম, ও আমার 3 বছরের ছোট, খড়কুটো আর কাঠগুলো পুড়ে ছাই হয়ে গেছে কিন্তু তাপ তখনও আছে, আমি তখন একটা কাঠিতে উত্তপ্ত ছাই নিয়ে আমার ভাতিজাকে বলেছি আগুন তোর গায়ে দিব, ওই আমাকে বলেছে আমার গায়ে দিব, এমন করতে করতে একসময় ওই গরম ছাই আমার থেকে ওর চোখে চলে যায়, তখন খুব জোরে চিৎকার করে কান্না করছিল আর সবাই যখন ছুটে এসে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেল, আমার জন্য ওর অনেক কষ্ট হয়েছিল, যদি ওর চোখটা নষ্ট হয়ে যেত, বেশি তাপ ছিল না বলে কেমন কোনো সমস্যা হয়নি, তাহলে অনেক বড় অপরাধী হয়ে যেতাম। আসলেই এই ধরনের অনেক অপরাধ আমরা ছোটবেলায় হয়তো করেছি, না বুঝেই করেছি, সেগুলোও আমরা কারোর কাছে স্বীকার করিনি এবং কখনো মনে হয় না যে তাদের কাছে গিয়ে আমরা দুঃখিত বলতে পারি বা সরি বলতে পারি, আমাদের কিন্তু বলা উচিত, তুমি কিন্তু এখনো পারো তোমার ওই ভাইটার কাছে গিয়ে সরি বলতে যে আমি মজায় মজায় এমন একটা কাজ করে ফেলেছিলাম যে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত, কিন্তু আমি মানে কি বলবো দুঃখিত এবং আনন্দিত যে এমন কোনো অপরাধ হয়নি, একটা অ্যাক্সিডেন্টের উপর দিয়ে ব্যাপারটা চলে গেছে। বিদ্রোহী মিরাজ আছে আমাদের সাথে, আছে আমাদের সাথে রেহানি ইসলাম আর আছে জান্নাতুল ফেরদৌস, ওরা সবাই শেয়ার করেছে। আসলে যাহা বলিব সত্য বলিবতে সচরাচর শেয়ারগুলো পড়া হয় না, তো নিজের নাম শুনতে না পারলে আবার আমরা অনেকেই শেয়ার করি না, এই জন্য অনেক বন্ধু বান্ধবকে দেখতে পাচ্ছি না। আর কিছু বন্ধু বান্ধব এখন গা ঢাকা দিয়েছে, মুখ লুকিয়েছে বাসার ভেতরে বাংলাদেশ আজকের ম্যাচটা হেরে যাওয়াতে, নিধাস ট্রফির ফাইনাল হেরে যাওয়াতে হয়তো অনেকেরই মনটা একটু অন্যরকম ভাবেই বেশি মাত্রায় খারাপ। তো তাদেরকে বলবো যে ভাইয়েরা মন খারাপ করবেন না, সামনে আরো অনেক ম্যাচ আছে, দিস ইজ নট দ্য লাস্ট ম্যাচ অব দ্য ওয়ার্ল্ড। MDSH শান্ত ইসলাম আছে আমাদের সাথে, আছে MD আরিফুল, আরো একবার সৌরভ আমিন। দিসে যতদিন মানুষকে ভালো না আসতে পারবো ততদিন আমি মনে করি নিজে মানুষ হতে পারবো না, আর যতদিন মানুষ তোমাকে না ভালোবাসবে ততদিনও তুমি মানুষ হতে পারবে না। ওয়াট অ্যাবাউট দ্যাট সৌরভ আমিন। MD সুজন খান আছে আমাদের সাথে, রাকিবুল হাসান আছে সেও শেয়ার করেছে, শেয়ার করেছে খায়রুল ফারাসি, সোহেল আদনান সেও শেয়ার করেছে, শরীফ আহমেদ শেয়ার করেছে, শেয়ার করেছে ইজাজ মিনাল, সজীব, রাজ রহিম, সোহা আহমেদ এবং আরো অনেকেই। সো আমি চিন্তা করছি যে ফেসবুকে শেয়ারে শুধু নামগুলোই পড়বো, কারণ নাম ছাড়া আর কারো কিছু লেখার মতন অবস্থান হয়নি, কেউ এত কিছু লিখতে পারে না। আই এম সো সরি, আপনারা যেদিন লিখতে পারবেন সেদিন আপনাদের সাথে অবশ্যই কথা হবে। আমাদের সাথে আরো একজন আছে যে তার নাম্বারটা আমাদেরকে পাঠিয়েছে, আমাদেরকে রিকোয়েস্ট করছে যে আমরা যেন তাকে ফোন করি। অবশ্যই আমরা চেষ্টা করব আপনাকে ফোন করার, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, বিরতির পরে এসে আপনাদের সাথে আবারও কথা হবে অনেকক্ষণ, ততক্ষণ পর্যন্ত শুনতে থাকবেন ABC রেডিও FM 89.2। আমি রেহান রসুল আছি আপনাদের সাথে, যাহা বলিব সত্য বলিব এই অনুষ্ঠানটা নিয়ে। আর হ্যাঁ, আপনারাও যদি চান তাহলে এখনো আমাকে SMS করতে পারেন, SMS প্যানেল সবসময় খোলা থাকবে। আর SMS প্যানেল SMS করার নিয়ম হচ্ছে ABC স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার নাম্বার, স্পেস দিয়ে আপনার কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 2221 এই নম্বরে। এবং অবশ্যই যদি আপনি আমার সাথে কথা বলার ইচ্ছা রাখেন সরাসরি ফোনে, এটাও লিখে পাঠাবেন যে আমি আপনার সাথে কথা বলতে চাই। অলরাইট, সো এখন একটা গান শুনবো, গান শুনে তারপরে বিরতি, বিরতির পরে আবারও আসছি। কিপ লিসনিং বিকজ ইটস রয়্যাল ট্যাগ এর ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব।
চুরি কাকন পালা ছোট্ট নলো ছিল
Drink presents Jaha Bolibo Shotto Bolibo. Recharge yourself.
Welcome back to JBSB. Royal Tiger Brink presents Jaha Bolibo Shotto Bolibo. Apnake aro ekbar shagotom janacchi ami Rehan. Achi apnar sathe prottek robibar rat 11ta theke 1ta porjonto. Apni chan ar na chan. Ache amader sathe Hasan Ahmed dekha jacche Sujon Shokhike. Era join koreche Nishu Ahmed ache likhe mon ta khubi kharap tobe shompurno bhinno agenge JBSB shunte pere bhalo lagche karon live shunte parchi jeta bhalo lagar onnotomo karon. Thank you Nishu Ahmed for being with us. Erpore amar sathe ache Ronak Jahan Rakamuni ebong MD Arman Sarkar জয়েন করেছে আমাদের সাথে কিছুক্ষণ আগে অলং উইথ সৌরভ আমিন, যাকে আমরা আগেই পেয়েছিলাম সুজন খান এবং রাকিবুল ইসলামের সাথে। অন্যদিকে কেউ একজন আমাদেরকে একটা নাম্বার পাঠিয়েছে, সে চায় আমরা ফোন করে তার সাথে কথা বলি, কিন্তু তার নাম্বারে যতবারই ফোন করা হচ্ছে নাম্বারটা বন্ধ পাওয়া যাচ্ছে। আমি জানি না কেন, এটা কোনো টেকনিক্যাল ইস্যু হতে পারে বা অন্য যে কোনো কারণে হতে পারে, কিংবা সবচেয়ে বড় যেটা হতে পারে যে ভাই আপনার ভাগ্যে নেই কথা বলা। এরপরে আছে আমাদের সাথে কেউ একজন লিখছে যে ভাইয়া আমি খুব খুশি হব যদি আমার সাথে কথা বলেন, এই হচ্ছে আমার নাম। ভাইয়া আমি আপনাকে খুশি করতে পারছি না বলে দুঃখিত, এবং আপনাকে খুশি করা আমার উদ্দেশ্য নয়। আপনার অপরাধ লিখে পাঠালে যদি আমার কাছে মনে হতো যে না আপনি আসলে কি বলবো যে এই ধরনের কোন একটা ব্যাপার আছে, তাহলে আমি অবশ্যই আপনাকে ফোন করতাম, সেটা আপনাকে খুশি করার জন্য না, আপনাকে আপনার অপরাধ থেকে বের করে নিয়ে আসার জন্য। যাই হোক, সবাইকে একটু বলে দিতে চাই যে ডিয়ার লিসনার্স, উইন্টার শেষ মানে সুখের দিনও শেষ, আবার সেই গরম সেই অস্বস্তি ডিহাইড্রেটেড সিচুয়েশন, বাট আমার কিন্তু কোনো প্রবলেম নেই, টেনশন নেই, সামারেও আমি থাকবো পালপি ফুর্তিতে, কারণ অফিস বলেন আর বস আমার সাথে অলওয়েজ থাকে অরেঞ্জি, বাংলাদেশের প্রথম রিয়েল পালপি ফুর্তিতে ফিজি অরেঞ্জ ড্রিঙ্ক। ট্রাস্ট মি, অরেঞ্জিতে আসলেই আছে রিয়েল অরেঞ্জ জুস আর কোষ, সো এভরি সিপেই আপনি পাবেন রিয়েল অরেঞ্জ অ্যান্ড পালপের রিফ্রেশিং টেস্ট আর এক্সপিরিয়েন্স করবেন পালপি ফুর্তি, কজ অরেঞ্জি মানেই বোতল ভর্তি পালপি ফুর্তি। ওকে, গাজীপুর থেকে শাহাদাত আছে, লিখছে আমাদের গ্রামের বাড়ি রংপুর, আমার ওয়াইফ থাকতেও আমি পাশের রুমের এক মেয়ের সাথে সম্পর্ক তৈরি করেছি, জড়িয়ে গেছি, এখন বুঝছি না এটা কি করব। ভাইয়া এটা তো বোঝা না বোঝার কিছু নেই, প্রথমেই আপনাকে সম্পর্কটার ইতি টানতে হবে। যদি এমন কোন রিস্ক থাকে যে আপনি সম্পর্কটা থেকে বের হয়ে আসতে গেলেই কেউ একজন বা ওই মেয়েটা আপনার ওয়াইফকে জানিয়ে দেবে এবং ভালো রকম একটা অবস্থান সৃষ্টি করবে, সেই ক্ষেত্রে আপনাকে একটা ভালো বুদ্ধি দিতে পারি যেটা আপনার জন্য হয়তো প্রচন্ড পরিমাণ কষ্টকর হতে পারে। আপনি প্রথমে আপনার ওয়াইফের সাথে ব্যাপারটা শেয়ার করুন, তাকে ঠান্ডা মাথায় খুব শান্তভাবে তাকে বলার চেষ্টা করুন যে এমন একটা ভুল আমাকে দিয়ে হয়ে গেছে এবং এই ভুলটা করে আমি তোমার সামনে দাঁড়ানোর মতন যোগ্যতা খুঁজে পাচ্ছি না, তুমি যদি এই মুহূর্তে আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দাও, তাড়িয়ে দাও, আমি কিচ্ছু মনে করব না এবং আমার কিছু বলারও নেই, কিন্তু তারপরেও আমি তোমার কাছে অ্যাটলিস্ট সত্যি আমি হিসাবে থাকতে চাই, এই কথাটা বলে আপনি তার কাছে আগে স্বীকার করুন যেটা আপনার ভয়, সেই ভয়টাকে আগে কাটান, প্রথমে ক্ষমা পাওয়ার চেষ্টা করুন, তারপরে অপরাধ বন্ধ করা যাবে, তাই না? এরপরে আমার সাথে কি আছে, কি আমাকে আপনি হেল্প করেন ওই আপুটার পাশে দাঁড়াইতে, আপনি না চাইলে এটা সম্ভব না। ভাইয়া আমি চাইলেও এটা সম্ভব না, ওই আপুটার পাশে আগে ওই আপুটাকে দাঁড়াতে হবে, তারপরে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবো। আপনাকে বুঝতে হবে ব্যাপারটা, আমরা যখন কথা বলছিলাম তার সাথে এতটুকু তো নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে সে তার বাবাকে নিয়ে কথা বলছিল, এবং এই ধরনের ঘটনাগুলোতে সবচেয়ে বড় সমস্যাই ওইটা হয়। অনেকে এই কথাটা বলে যে আমার পরিবারের ভিতরে আপনি কেন আসছেন, আমার উনি যদি ফটকের এই ধরনের একটা কথা বলে দেয় যে আসলে আমার মেয়ে তো আরেকটা ছেলের সাথে প্রেম করে বাইরে চলে যেতে চায়, এই কারণে এই ধরনের বানানো কথাগুলো বলছে, সো আপনি তো তাকে কোন রকম কোন হেল্প করতে পারবেন না, উল্টো আপনি সেই বাবার প্রশংসা করে বলবেন যে আপনার মেয়েকে কন্ট্রোল করেন, সো দরকার কি? তার চেয়ে বরং ব্যাপারটা যদি এমন হয় মেয়েটা যদি বুদ্ধিমতী মেয়ের মতন কোনো একদিন ঘর থেকে বের হয়ে তারপরে সুন্দর করে তার উপরে হওয়া অত্যাচারের কোন একটা প্রমাণের একটা মেডিকেল সার্টিফিকেট নেয় বা এই ধরনের কোনো ঘটনা ঘটে যে তার গায়ে হাত তোলা হয়েছে, সেখানে ব্যথা পেয়েছে, সেটার যদি সে একটা ছবি তুলে সেভ করে রাখে, তারপরে আস্তে আস্তে প্ল্যান মাফিক আগায় যে কোন দিন জিনিসটা কোন অবস্থাতে সবার সামনে প্রকাশ করে দেয়া যায়, তখন আপনি গিয়ে পাশে দাঁড়ালে, হয়তো থানায় গেলে বা একটা উকিলের কাছে নিয়ে গেলে, তখন হয়তো আপনি তাকে সাহায্য করতে পারবেন পাশে থেকে। তার আগে আসলে কিছু করা সম্ভব না। নারায়ণগঞ্জ থেকেও একজন আছে, সেও ওই মেয়েটির পাশে দাঁড়াতে যাচ্ছে। দেখেছো তুমি বলছিলে না, নামহীন বালিকা, যে তোমার পাশে কেউ নাই। দেখো না, ডাক দিলে বাঙালির চরিত্র তো এখনো বুঝো নাই, এরা সবকিছু হারায়া সবকিছু জিতায় দিতে পারে। আসলেই পারে, বাঙালির জাতটাই এমন, বাঙালির ধারণাটাই এমন, বাঙালির চিন্তাই এরকম, এত সুন্দর। এবং এরা এভাবেই মানে কার্যকলাপটা করে, আবেগের বশে বাঙালি সব করতে পারে। এই কারণেই বাঙালি এত কিছু ঘটে যাওয়ার পরেও এখনো সামান্য খেলা নিয়ে মন খারাপ করে কাঁদতে থাকতে পারে। তারা ভুলে যায়, যে কয়েকদিন আগে 12 তারিখে কতগুলো সংসারের বুক খালি হয়ে গেছে, কতগুলো সংসার শেষ হয়ে গেছে। তারা ভুলে যায় যে কতগুলো মানুষ নেপালে গিয়ে আর ফেরত আসেনি। তারা ভুলে যায় যে মিরপুরে আগুন লেগে যাওয়ার কারণে হাজার হাজার মানুষ এখন ঘর ছাড়া। তারা ভুলে যায় অনেক কিছুই, ভুলে যায় এই কারণেই। তো এই ব্যাপারটা তো বুঝতে হবে, আমরা এগুলো ভুলে গিয়ে যখন খেলার কারণে মগ্ন হয়ে যাই, খেলায় আনন্দ পাই, আনন্দ পেলে আমরা চিন্তা করি যে যাক এত খারাপ খারাপ ঘটনা ঘটছে, তার মধ্যে যদি একটু আনন্দ আসে তো ক্ষতি কি। কিন্তু যখন কষ্টের বেলা আসে তখন দয়া করে এভাবে চিন্তা করবেন যে আচ্ছা ওই পরিবারটা কি খেলা দেখেছে যার মেয়ে নেপালে গিয়ে আর ফেরত আসেনি, ওই পরিবারটা কি খেলা দেখেছে যে মেয়েটা যে ছেলেটা প্রথমবারের মতন হানিমুন করতে গিয়ে 7 দিনের মাথায় পুড়ে মরে গিয়েছিল, ওদের পরিবারগুলো কি খেলা দেখেছে বা দেখতে পাচ্ছে, বা তাদের কেমন লাগবে যদি দেখে যে খেলায় হেরে যাওয়ার কারণে একটা মেয়ে বা একটা ছেলে কাঁদতে কাঁদতে বিছানা মানে ভিজিয়ে ফেলছে। এরকম যদি তারা দেখে তাহলে তাদের কি মনে হবে যে আমার মেয়েটা চলে গেল বা আমার ছেলেটা চলে গেল, আমার কত কষ্ট, আর ও একজন খেলার জন্য কাঁদছে, আহা মালিক না জানি তাকে কত ভালো রেখেছে। তার চিন্তা ভাবনাটা কিন্তু এরকমই হবে, তাই না? শাকিব আছে আমাদের সাথে চিটাং থেকে, লিখছে যে ভাই আমার গার্লফ্রেন্ডের মা মারা গেছে, তাই ও আমার সাথে সম্পর্ক ব্রেকআপ করেছে। এটার মধ্যে কারণটা আজও আমি বুঝলাম না, আমাকে একটু বলবেন প্লিজ কারণটা কি ভাইয়া? ওর আম্মু নাকি অন্য কিছু, মেয়েটার নাম ইশরাত। ওয়েল আসলে তোমার তাকে একটু সময় দেওয়া উচিত, তুমি তাকে একটু সময় দাও। মায়ের মৃত্যুর পরে মানুষের মাথার উপর থেকে অনেক বড় একটা ছায়া সরে যায় ভাইয়া, অনেক বড় একটা ছায়া সরে যায়। এবং এই ছায়াটা সরে যাওয়ার পরে ফর এ সার্টিন টাইম আমার মনে হয় কোনো সন্তানই কারো উপর বিশ্বাস রাখতে পারে না। তার কাছে প্রথম যেটা মনে হয় যে আমার মা, যার সাথে আমার রক্তের সম্পর্ক, যার ভেতরে আমি নিজের প্রথম 9টা মাস কাটিয়েছি, সেই মাও যদি আমাকে ছেড়ে যেতে পারে তাহলে সাকিবকে, হু ইজ মাই বয়ফ্রেন্ড, সে তো আমাকে 2 দিন পরে এমনিই ছেড়ে দিয়ে চলে যাবে। এই কঠিন সময়টাতে তার খারাপ ব্যবহারগুলো নিয়ে, তার তাড়িয়ে দেওয়াগুলো নিয়ে তুমি তার পাশে থাকার চেষ্টা করো, সাথে থাকতে না পারলেও পাশে থাকার চেষ্টা করো। যখন সেই মেয়েটা তোমার চোখের ভিতরে মায়ের মমতাটাও দেখতে পাবে, বাবার আদরটাও দেখতে পাবে, তখন তুমি তার বয়ফ্রেন্ড হবে। তার আগে পর্যন্ত তুমি কিচ্ছু না সাকিব, কিচ্ছু না। এরপরে কে আছে আমাদের সাথে? ইব্রাহিম লিখছে যে ভাইয়া আমি গতকাল দেশে এসেছি প্রবাস থেকে। ভাইয়া যার কথা জিজ্ঞেস করেছেন তার ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, বাট এতটুকু বলতে পারি যে এখানে নেই। এরপরে আছে আমাদের সাথে অর্ণব, সেও তাকে ফোন দিতে বলছে কিন্তু সে তার অপরাধ লিখে পাঠায়নি, বিধায় আমার পক্ষে ফোন দেওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে আমার সাথে তিথি আছে, লিখছে যে ব্ল্যাক রোজ অনেক সময় না জেনেই অনেক ভুল অপরাধ করেছে কিন্তু ক্ষমা চাইনি, কিন্তু আজও নিজের মাঝে অপরাধ বোধে অপরাধের অনুতাপ বয়ে বেড়াচ্ছি। এই অপরাধ বোধ নিজের ভেতরে বয়ে বেড়ানোটা যদিও কিনা তোমার কি বলবো যে তোমার সুযোগ আছে ক্ষমা চাওয়ার সুযোগ থাকা অবস্থায়ও তুমি যদি আসলে অপরাধবোধ সাথে নিয়ে বয়ে বেড়াও, এটা কিন্তু একরকমের ভণ্ডামি নিজের সাথে। তুমি ক্ষমা চাইলেই তোমার অপরাধবোধটা চলে যায়, সে ক্ষমা না করা পর্যন্ত যদি তুমি ক্ষমা চাইতে পারো তাহলেই তোমার অপরাধবোধটা তোমাকে মুক্তি দেবে। রাতে ঘুমানোর সময় তোমার মনে পড়বে না যে আমি এই ধরনের একটা অপরাধ করেছি। যখনই তুমি ক্ষমা পাবে তখনই তুমি এই জায়গাটা থেকে বের হতে পারবে। অন্তত তুমি যদি তার কাছে ক্ষমা চাইতে শুরু করো তাহলে অন্তত তুমি বুঝতে পারবে যে কিছুটা হলেও তুমি মানসিকভাবে এগিয়ে যেতে পেরেছ। শাহেরা আছে আমাদের সাথে, লিখছে যে আই এম ইন ক্লাস 7, আই নো দ্য রিয়েলিটি অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড পিপল। শাহেরা ইউ আর সো রং, দেয়ার আর স্টিল টু মেনি থিংস টু সি। কিছু ব্যাপার আছে যে তোমার বয়স অনুযায়ী না, ক্লাস 7 বা ক্লাস 8 বা ক্লাস 9 অনুযায়ী না, সেটা তোমার বয়স না, তোমার অভিজ্ঞতা অনুযায়ী আসে। যত যাই বলো না কেন অভিজ্ঞতার একটা অনেক বড় ব্যাপার আছে, তাই এখন আরো অনেক অভিজ্ঞতা হওয়া বাকি। জয়নুল আবেদিন আছে আমাদের সাথে চট্টগ্রাম থেকে, আছে আমাদের সাথে এস এম শাকিল, লিখছে কেমন আছেন ভাইয়া, দ্বিতীয় বর্ষে পড়ি, আমার ফেসবুক আপনার ফেসবুক পেজটা যদি বলেন আপনাদের এবিসি রেডিও এফএম 89.2 facebook.com/abcradio89.2fm এখানে যদি আপনি যান আপনি পেয়ে যাবেন। আর জাহিদ হাসান আছে আমাদের সাথে, লিখছে ভাইয়া আমার বাড়িতে মা বাবা স্ত্রী থাকতেও একটা মেয়েকে অনেক ভালোবাসতাম আর তার জন্য আজ বাড়ি থেকে ঢাকায় চলে এসেছি, স্ত্রী থাকতেও এখন সেও আমাকে অনেক কষ্ট দিচ্ছে, তো আমি অনেক অপরাধী, এখন কি করব? একটাই কথা বলা আছে, ঘরের ছেলে ঘরে ফিরে যান, যে আপনাকে কষ্ট দিচ্ছে তার কারণে আপনি অন্যদেরকে কেন কষ্ট দিচ্ছেন? আর সবচেয়ে বড় কথা যে আপনার স্ত্রী থাকতেও আপনি আরেকজনের কাছে চলে এসেছেন, আমার মনে হয় না আপনার স্ত্রী আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে, বাট তারপরেও যদি অ্যাকসেপ্ট করে নেয় তাতে কোনো সমস্যা নেই। কথা বলতে বলতে আজকের মতন সময় শেষ হয়ে গেছে, আজকে আর কাউকে ফোন করা যাচ্ছে না আনফরচুনেটলি, আজকে আর সময় নেই, আমরা একটা গান শুনতে শুনতে আজকের মতন চলে যাবো। এদিকে দেখতে পাচ্ছি আরো অনেকেই আছে, হাজিবুল্লাহ চিটাগাং থেকে আছে, আছে রিরি, লিখছে জানো ভাইয়া তখন খুবই খারাপ লাগে যখন দেখি আমার ফ্রেন্ডরা ওনলি ফর টাইম পাসের জন্য ফেক রিলেশন করে আর ছেলেগুলোকে ধোকা দেয় যারা তাদের আসলেই লাভ করে। আচ্ছা তারা কি অপরাধী নয়? অবশ্যই তারা অপরাধী, ভাইস ভার্সাটাও অপরাধী, দুই দিক থেকেই অপরাধী। এই অপরাধগুলোর মাধ্যমে যখন একটা ছেলে বা একটা মেয়ে সম্পূর্ণ নষ্ট আকার ধারণ করে, তারপরে যে বড় বড় অপরাধগুলো করে আমরা সেগুলো নিয়ে খুব ব্যস্ত হই, কিন্তু অপরাধের শুরুটা নিয়ে আমরা ব্যস্ত হই না। থ্যাংক ইউ রিদি এত সুন্দর একটা কথা বলার জন্য। এরপরে আছে আমাদের সাথে জিলানি, আছে আমাদের সাথে স্নিগ্ধা যাত্রাবাড়ি থেকে, লিখছে যে আমি একজনকে খুব ভালোবাসি বাট আমি তাকে ঠকাচ্ছি, এখন তার কাছে ক্ষমা চাইবো কিভাবে আমি বুঝতেছি না, যদিও আমি খুব বড় অপরাধী। খুব বড় অপরাধী যদি তুমি হয়েই থাকো তাহলে তো তোমার খুব বড়ভাবেই ক্ষমা চাইতে হবে, তাই না? ক্ষমা না আছে তো আসলে তুমি অপরাধ বোধ থেকে কখনো মুক্তি পাবে না। তবে তার আগে তোমাকে অপরাধ করাটাও বন্ধ করতে হবে, হয় অপরাধ করা বন্ধ করো না হলে ক্ষমা চাইতে শিখো, ক্ষমা চেয়ে আবার অপরাধ করো না, আর অপরাধ করার পরে ক্ষমা চাইতে ভয় পেও না, তাহলে এই সবকিছু ঠিকঠাক মতন জেলতে থাকার কথা। যাই হোক, নিজে অপরাধী হয়ে অনেক বড় বড় নীতি কথা বললাম আর এই অনুযায়ী আমার পেজে স্ট্যাটাসটা দিয়েছিলাম যে আমি হয়তো অনেক নীতি কথা বলি কিন্তু আমি নিজে কি নীতিবান? না, নীতি কথা বললেই নীতিবান হওয়া যায় না। মনে রাখবেন সবাই, আর থাকবেন এবিসি রেডিও এফএম 89.2 এর সাথে। আর বাংলাদেশের খেলায় হেরে যাওয়া নিয়ে যখনই মন খারাপ হবে সাথে সাথে একটা কথা মনে পড়বেন, 12 মার্চ 2018 একসাথে অনেকজনের মৃত্যু, ফ্লাইট নাম্বার BS211 ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অনেকগুলো লাশ পুড়ে গেছে, তার মধ্যে দুজনের লাশকে কেউ দাবিও করতে আসেনি, আপনি তার চেয়ে ভালো আছেন। বাংলাদেশের প্রথম রিয়েল পালপি ফুর্তিতে ফিজি অরেঞ্জ ড্রিঙ্ক, ট্রাস্ট মি, অরেঞ্জিতে আসলেই রয়েছে রিয়েল অরেঞ্জ জুস আর কোষ, সো এভরি সিপেই আপনি পাবেন রিয়েল অরেঞ্জ অ্যান্ড পালপের রিফ্রেশিং টেস্ট আর এক্সপিরিয়েন্স করবেন পালপি ফুর্তি, because orangey mane bottle bhorti pulpy furti. So this is Rehan Rasool signing out from Royal Tiger Drink Presents, jaha bolibo shotto bolibo.
exclusively on FusionBD.com.